exclusively on FusionBD.com.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে, www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং রাত একটা অবধি আপনার সঙ্গে আমরা থাকব। আর আজকে যিনি সিক্রেটসে আছেন তার সম্পর্কে জানার আগে বরাবরের মতোই আপনাকে বলছি, সিক্রেটস হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের গোপন সত্যগুলো বলে, এই অর্থে যে তার মতো করে ভুল অপরাধ কোনো কিছুর সাথে যাতে আপনি জড়িত না হন। কারণ আমরা শুধু এখানে অপরাধ কিংবা ভুল দেখাই না, আমরা সেটার পরিণতিও দেখাই, যেটা আমরা অনুষ্ঠান শুরুর সময় সবসময় আমরা আমাদের থিম যে কথাগুলো আছে সেখানে আপনাদেরকে স্পষ্ট করে বলি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলবো, বারবার বলবো এই নাম্বার, তবে তার আগে চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। হ্যাঁ, আপনার নামটা একটু বল।
আমার নাম মোহাম্মদ মনির ইসলাম।
বয়স কত এখন?
বয়স 34।
34 বছর বয়স। জন্ম জেলা?
জন্ম জেলা সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে। তো মনির ভাই, আজকে আপনি যে ঘটনাগুলো এখানে বলতে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে সিক্রেটসে, আপনি যেটা বললেন যে এটা বহু বছর আগের ঘটনা এবং আপনাকে অনেক অত্যাচারও করা হয়েছে, কারো কাছে কখনো মুখ খোলেননি, আজকেই প্রথম এই অনুষ্ঠানে এসে মুখ খুলতেছেন, এবং যাকে নিয়ে এই ঘটনাটা সে আপনার জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে এখন, সেই মানুষটাও জানে না যে ঘটনাটা আসলে কি। এই রকম একটা অনুষ্ঠানে এসে কেন মনে হলো এত বছর পরে যে এই গোপন সত্যটা আজকে লাখ লাখ মানুষের সামনে বলবো, কেন? আর বা আপনি আমাকেই বা বেছে নিলেন কেন?
আসলে আমি গেছে সপ্তাহ আগে সপ্তাহে একটা ঘটনা শুনছি টোকাইয়ের।
জি,
ওখানে সৎ মায়ের কথা বলা হয়েছে। আসলে সৎ মা কি জিনিস এটা আমিও জানি, সবার সৎ বলে যে সৎ মাও মা হতে পারে। আমি ওই দিনকে আমি ডিসিশন নিয়েছি আসলে সব সৎ মা এক সমান, খারাপও না ভালো মন্দ সবই আছে, সব সৎ মা যদি খারাপই হইতো। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে সৎ মায়ের ব্যাপারে ওই ছেলেটাই বলছে, এতে আমারও তো সৎ মা আছে, আমিও বলবো আসলে সৎ না কি জিনিস।
আচ্ছা, তো ওই গল্পটা শোনার পর আপনার মনে হলো যে আপনি রেডিওতে
এসেছেন? আমার মনে হয়েছে।
ওকে, চলুন মনির ভাই, আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে চান বলুন।
আমি যখন ক্লাস ফাইভে পড়ি, আসলে আমার বাবা চাইছিল যে আমি মাদ্রাসার লাইনে লেখাপড়া করি। তা আমি ওই মাদ্রাসার লাইনে আরবির পাশাপাশি বাংলাও শিখানো হইতো। তা আমি ওই ওখানে সর্বসরা সর্বর্ণ ব্যঞ্জন এগুলো আমি আরবি পড়াবার দামি এইগুলো শিখি, শিখে ফেলাই। শিখে ফেলে ওখানে তো আমাদের দেওয়া যায় যে 1-2 পর্যন্ত পড়ানো হয়। তা আমার এক চাচাতো ভাই আছে, উনি বগুড়া আজিল হক কলেজের। বাইরে বললাম, ভাই এই ছাত্র মাদ্রাসার ডাইল তো আমার আর খাইবার মনে না ভাই। তো ভাই কি করবে স্যার? বললাম, ভাই আমি বলো তোমার মতো বাংলা পড়বে চাই। ভাই সমস্যা নাই। তো ভাই আমাক আমি মাদ্রাসার লাইন ছেড়ে এসে ডাইরেক্ট ফাইভে ভর্তি, আমার ঘরের পিছিয়ে স্কুল। তারপর বড় ভাই নিয়ে আমাকে হাই স্কুলে ভর্তি করে। ভর্তি করার পরে আমি সিক্সে ভর্তি হই, যখন আমার রোল ছিল 175। আমি ওই আমার দাদার সাথে কৃষি কাজে যাইতাম। যাওয়ার পরে দেখা যাইতো একটা মেয়ে প্রতিদিন ছাতি নিয়ে হাইটা যায়। আমি স্কুলে যাওয়া খুব খোঁজার চেষ্টা করি যে আসলে মেয়েটা কেডা।
কোন ক্লাস থাকতে এটা?
এটা ক্লাস সেভেনে থাকতে। আমার চাচাতো বোনদের বলি যে এরম এরম কথা, আমি তো চড়ার কাজে গেলি দাদার সাথে, একটা মেয়ে আইসে এদিক থেকে স্কুলে এসে তো ওইটা দেখি না ওইটা কোন। তখন বলে যে ঠিক আছে তুই আমার কিছু খাওয়াবি, বলে খাওয়াবো। দেখা যায় আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের মেয়ে। তো আমার এক চাচাতো ভাই এবং ন্যাংটা কালের বন্ধু ধরতে গেলে একবার ছোটবেলার, তোর আমি বলি যে দোস্ত আমাদের স্কুলে তো এরম একটা মেয়ে আছে, তুই কি করস? তো কইতে আছে যে টিম টিম করবো নাই। বললাম আমি করাই দিব, যা পারবো। বললাম হ্যাঁ আমি পারমো না, যেম নয় আমি পারমো পারমো না, এটা একটা কাজ হইল, পারমো এটাও পারমো। কয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তাহলে তুই চেষ্টা করে দেখ। তা আমি প্রতিদিন ওই চাচাতো বোনদের বলি কি রে অমুকের সাথে অমুকের লাইনটা করে দে। আরো রাজি হয় না, কয় না রাজি হবো না, এইটা সেইটা নানান বাহানা। এইভাবে আমরা ক্লাসে এইটে পরীক্ষা শেষ করি, দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ করি আমরা। এরই মধ্যে মেয়েটা রাজি হয়ে যায়, ঠিক আছে তাহলে তোমার ওই ছেলেটাকে দেখবো, দেখার পরে যদি পছন্দ হয় তাহলে আমি ওর সাথে প্রেম করবো। তো বললাম ঠিক আছে সমস্যা নাই। আমার সাহস দুবাই আবার লেখাপড়ার আপনার, আমাদের আমরা লেখাপড়ারই আমাদের পাশের গ্রামেরই, ও আবার 2-3 গ্রাম ফাঁকে একটা স্কুল আছে গোড়াচড়া সরকারি প্রাথমিক, এই গোড়াচড়া উচ্চ বিদ্যালয়, ওখানে লেখাপড়া করে। তা আমি তখন তোর ফোনও নাই, 2003 দিকে তখন ফোনও নাই কারো কাছে। তা আমি ওই সাইকেল দিয়ে যাই, যা বলছি আজকে দেখা করবো, আজকে মানে তোর কাম হবো। কয় ঠিক আছে সমস্যা নাই, যা আমি আসতেছি। তো বললাম কখন? কয় 4টায় স্কুল ছুটি হবো, সমস্যা নাই তখনই যাবনি, যা। তা আমি এসে চাচাতো বোনকে বলে 4টায় আসবো। হ্যাঁ, ওই মেয়ে আবার কি করছে, কইছে ঠিক আছে একটা শর্ত আছে আমি প্রেম করতে পারি, মনির যাইতে না জানে এখানে। বললাম যে কে রে আমি প্রেম করে দিম আর আমি জানবো না। তো এই চাচাতো ভাই আমাকে কইতেছে যে দোস্ত একটা কথা কম, রাগ করবি? তুই বললাম না তোর হাতে রাগ করবো, এরকম বিষয় তো আমি আজ পর্যন্ত কইতে যে প্রেম তো করবো। ওই তুই করলি, ওই মেয়া তো কয় যে তুই যদি সাথে যাস তাহলে প্রেম করবো না। বললাম ঠিক আছে সমস্যা নাই, তুই যা আমি একলাই দেখতেছি, যা। ও কয় প্রেম করলি, যদি প্রেম করি তোকে সাথে নিয়ে করবো, না করলি পরে না করবো, তোকে ছাড়া আমি যাবার পারবো না। বললাম নু যাই সমস্যা কি, দেখে আসি। পরে গেছি যা আবার ওই মেয়া তো দেওয়া হতো বা কি আপনারটা বলছি একলা আসতে। পরে আমার স্বাস্থ্য ভাই এবং বন্ধু বলতেছে যদি প্রেম করি তাহলে ও আমার সাথে সবসময় থাকবে, এত যদি তোমার সমস্যা যদি হয় তাহলে কেউ করবো না, আর যদি সমস্যা না হয় তাহলে করবো। তো এইভাবে বলি আগে দেওয়া যায় যেন ও বৃহস্পতিবার আসে, শনিবারে চলে যায়। এই পুরো সপ্তাহে যত চিঠি লেখালেখি, চিঠি আদান প্রদান, যত কথাবার্তা সব আমার সাথেই। ও শুধু নামে একজন, ও নামে খালি যে আমি প্রেম করছি। ওই বৃহস্পতিবারে রাত্রে এসে সারা রাত এ সপ্তাহে কি করলি, কি কইছে, চিঠি কি লেখছে, ওই সারা রাত ওইগুলো শোনাইতাম যে এই করছে দোস্ত, এই ব্যাপার দেখতে চায়। ওই মাঝে মধ্যে আমি দেখাইতাম ওই টিফিনে, দেখা যায় যে হাই স্কুলের নিয়ম ছিল যে টিফিনে আপনার জুম্মার নামাজ এই জহরের নামাজটা পড়তেই হবে, এটা বাদ দেওয়া চলবে না কোনো ছাত্রেরই। তো আমি ওকে বলতাম যে তুই জহর নামাজে যখন আজান দিব সে ওই চানাচুর আলার কাছে দাঁড়াবি, দেখবি স্কুলে সবাই স্যার যত আছে ছাত্র আছে সবাই দেখবি মসজিদে চলে গেছে, ওই ফাঁকে আসবো তুই ওই ফাঁকে দেখবি আর কথা বলবি। হ্যাঁ, বলছি চানাচুর আল্লাহ। বলে আরে আমি ম্যানেজ করছি সমস্যা নাই, তুই খালি মনে যা দাঁড়াবি, দাঁড়ান বাদ দিয়ে আসবো। এইভাবে এক বছর চলতে থাকে। থাকার পরে জুন মাসের 5 তারিখ মেয়েটা বলতেছে যে মনির ভাই এরম বাইর থেকে আমার ওই মত্যাচার করতেছে, তো আমি পালাই আসাম। বললাম কি আপনি ক্লাস 10 আর আমি নিউ 9, এটা কি সম্ভব? আপনি সামনে আপনাদের এসএসসি পরীক্ষা ওই আপনি যে আপনি করে পারেন ম্যানেজ করেন তাই নাহলে আমি যা ওই ছেলের ঘরে উঠবো। আমি কইলাম যে ভাই আমার পক্ষে এটা সম্ভব, আমার বাপ যে আজরাইল আমাকে মেরেই ফেলাইবে একবারে। বলতেছে যে না যত সমস্যা আমি আপনাকে দেখবো কিন্তু আপনার নাম আমি কোনো সময় সামনে আনবো না। বললাম যে সামনে আনবে না শুরুর থেকেই তো আমি, তুমি আমার না নাম যদি নাম না আনো তাহলে একজন বলবো কিন্তু অমুকের সাথে তো অমুকের সবসময় কথা বলতে দেখি। তো যাকে আমি চালাতো ভাই বলি যে এই এই কথা যে পালাইবো বলে তুই কি কস কইতেছে তাহলে আমি ওর সাথে দেখা করার ব্যবস্থা আর আমি ওরে বুঝামো। বললাম ঠিক আছে সমস্যা নাই, তুই তাহলে ওরে বুঝা আমি দেখা করতেছি। দেখা করাই দিছি, দেখা করা দিয়ে মানে সারাদিন ওদের দুইজন বোঝা সিরাজগঞ্জ ভিক্টোরিয়া কোটারের মধ্যে সারাদিন দুইজনের কথাই শেষ না, মাগরিবের আজান দেয়। ফাইনাল পরীক্ষা যেদিন হয় অর্থাৎ তৃতীয় সাময়িক পরীক্ষা বার্ষিক পরীক্ষা যেটা ওইটা শেষের দিন, আমাদের ধর্ম পরীক্ষা যেদিন হয় ওই দিনকে সানাসুরাল্লাহ আমি পরীক্ষার প্রবেশপত্র দিছে খাতাও দিছে আমি রোল টোল সব লেখছি। হুট করে ওই সানাসুরাল্লাহ এসে দিয়ে জানালা আমাকে ইশারা দিছে। তো আমি ওই প্রথমেই খালি নাম টাম লেখে প্রশ্নপত্র হয়ে থুয়া আমি সারে করে স্যার আমি একটু টয়লেটে জমা গেছি। তো সকালে আমি ওদের ভ্যানে তুলে দিছি সামনে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে ভ্যানে উঠাই দিছি যে তালি যা তোরা ও অমুক জায়গায় আছে যা খোঁজ করলি পাওয়া আসবো। তো আমার বলছে শিওর আছে, বললাম ওই জায়গায়ও আছে শিওর, আর সামনে এসএসসি পরীক্ষা দিব আর মেসে থেকে লেহাপড়া করতেছে পুরো এক গ্রুপ ধরে আছে। তো অনু মেয়ে এটা বলতেছে আপনারও সাথে যাবে, বললাম আমি তো যাই আর না, আমি খাতার নাম টাম লেহেতে রোল নাম্বার লেহেতে আমি টয়লেটের কথা বাইরে আছি। কইতেছে যদি আপনার সাথে না যান আমি তাহলে আপনাদের বাড়িতে ওই আমার ঘরে যা উঠবো। তো বললাম যে আমার খালি বিপদে ফালান, বললাম আমার কি হওয়ার লাগবে, বলে আপনি খালি যাই হোক দেহা দিবেন আমি তারপরে চলে আসবেন। তো আমি দেহা দিছি ওই কোনার রুমে ও দেহানগা বসে আছে। কয়া দিয়ে আমি সাইকেলটা নিয়ে কোথায় ভাই এক মিনিট দাঁড়ান আমি খালি দেখবো সত্যি আছে কিনা, আপনি আমার ভাইকে যেতে পারেন। পরে ও গেছে যা হেরা জিজ্ঞাসা যে এখানে অমুককে, বলে হ্যাঁ আমি ও করছি কি ও যেই আরে দেখছে স্কুলে জানালা ভাইঙ্গে ওইটা দিয়ে বাড়াবেন না, তখন ও মেয়ে কোথায় পালাইবে না, পালাই গেলে তোমার বাড়িতে যাম ডাইরেক্ট। আমি বলতে আসে যে সমস্যা নেই বাড়িতে জানে কি হয়েছে এদিকে আসো। তো বলতে আসে যে অমুক সাথে আছে, হ্যাঁ মনিরও আছে, কই বলে ও তো রাস্তায় দাঁড়ায় আছে চলে আসবো পরীক্ষা দিবেন না চলে আসছে। তো বলতে আসে ঠিক আছে সমস্যা নাই, তাহলে ওরা ডেকে নিয়ে এসো। ওরা আমাকে ডাক দিল, ডাক দিয়ে বলে দোস্ত কে বাকি, বললাম আমি ফিরে বের পারি না, এই যে তোরা দুইজন আমি লাইন ধরে দিছি তোরা দুইজন কি করবি তোরা দুইজনের সিদ্ধান্ত নিয়ে আমি চলে গেলাম। মীমাংসাই হয় না শেষ মাস ও কয়ে যে তুমি যদি না যাও আমি গাড়ি নিচে মাথা দিম। ছেলে মেয়েটা বলে ছেলে কয় তাহলে আমিও মর, তুমি যদি মর তাহলে আমারও মরা খারাপ পথ নাই। তো এইরকম ভাবে ধাক্কা ধাক্কি করতে করতে ছেলেটাকে আমি কই দোস্ত তোর যত সমস্যা হয় আমি দেখবো, যা তুই সামনে এসএসসি পরীক্ষা তো যা আমি সব দেখবো, তুই নু কয় আসা চল যায় কনে যাবি। তুই বললাম যে আমি চেনা জায়গার মতো কোনো কিছু নাই, তো আমার এক মামা থাকে মহাখালীতে আমার তেজগাঁও কুনি ভাড়া, তো ওই জায়গায় যাবো চেন আসতি, বলে আমি চিনি ওই জায়গায় বলে চল যাই। এই কয় আমাদের লোকাল আমাদের সিরাজগঞ্জ থেকে কাজীপুরে তো লোকাল বাস চলাচল করে, ওই সময় তো সিএনজি খুব একটা নাই, আমি সিরাজগঞ্জ এসে নামছি, সিরাজগঞ্জ দশ কোটের সামনে জায়গায় বাস থামে বাস স্ট্যান্ড হুনে থামান পরে বলতেছে পিছন দিক তাকা দেখি রে ও কো ভিড়ের মধ্যে আর আমি তো খেয়াল হয় না, আমি হচ্ছে আছে হয়তো পিছনের দিক আছে। আমি তখন তো আমার পুরা শরীর জ্বালা দিয়েছে কি দিব তরে তো দেখি না
ছেলেটা
নাই। তা মেয়েটা বলতেছে কি করবে, কইতেছে আপনার সাথে নিয়ে যান আপনি কি করবেন তাই কোন। কইলাম ভাই আমার বাইতে খুব কষ্ট, তার কারণে আমার বাপ উনিশ পানের তান শুনে গেলি যে মারদা দেয় আমারে আমার কুলান কোটি না যায়। বলতেছে তাহলে কি করবেন, বললাম আমি কি করবো তুমি কো কি করবে, বলতেছেন তাহলে এক কাজ করেন আজকে রাতটা যে আপনার যেখানে হইক তাহলে আমারে একটা রাত খালি রাখবেন, রাখার পরে পরের দিন আমি চলে যাব জান সমস্যা না।
বস ফোনটা বন্ধ করেন ভাই। বলেন তারপর
অল্প কিছু কথা পিছনে গেছে, এটা হলো আমি যখন ক্লাস সেভেনে তখন আমাদের খামার যে খালাতো বোন উনি ওই ওর বান্ধবীর সাথে নিয়ে ঈদের মধ্যে বেড়াইতে আসছে, তো আমি বেড়াইতে আসছে তা আমি দেখা যায় যে অনেক সময় ওই ভাত বেশিরভাগ এখন আমি একাই খাই, সবার খাওয়ার শেষে, ফ্যামিলিতে লোক বেশি, 22-23 জন লোক এক ফ্যামিলি, ওই আমি সবার সবসময় শেষে খাই, প্রথমে আমি কোনো সময় খাই না, সবার শেষে আমি খাই, দেওয়া যায় তা আমি সবার শেষে খাইতে বসি। খাইতে বসা বাদে আমার সৎ মা বলতেছে যে তোর খালা তো বানাইছে, দেখা হয়েছে? বললাম না তো, আমি কে বলি খাইতে বসলাম। বললাম কই, কয় আছে বেড়াইতে গেছে। তেমন আইসে দেয়া যায় আইসে, সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস করে থাকে, আমি কই হয়তো আইসে দুই এক দুই চার দিন থাকবো। তারপরে কুইকের খালা তুমিন বেড়াইতে আইসে, এত ও তো কোনো বাড়িতে যায়ও না, দেখা যায় বাড়ির ভিতরে আর বাইরে। পরে কয় আমার সাথে একটা মেয়েও আইসে, কইলে আমার সাথে একটা মেয়ে আইসে বাড়ি কই, বলে বাড়ি ওদের বাড়ির কাছে, বলে তাহলে তুই একসাথে লেখাপড়া পারে মনে হয়। আসার পরে দেখে যে নাসিলে ওর সাথে একটা মেয়ে আইসে, মেয়ে আসলে পরে মেয়েটা আমার সাথেও কাবু, কিন্তু আমার সাথে ফর্সা, আমার সাথে হয়তো আমার আমি 5 ফুট, আমার সাথে 2-1 ইঞ্চি হয়তো ছোট হবো। দেওয়ার পরে আমি করলাম যে আমার সৎ নায়ক করলাম যে মা, আসলে আমার মা আপন মা, যে যেটা আমার আপন মা আমার জন্য যা না করেছে, আমার সৎ মা তার কাছে 10 গুণ আমার জন্য বেশি করছে। তে কইতেছে কি, করলাম যে মিয়া ডক তো ভালোই দেখা যায়, বিয়ে সাদি যদি হরি জীবনে এবার মিয়াই করবো। আমি আর করলাম না যে এই মিয়া কি করবো, করলাম এবার মিয়া কি করবো, কয় আছে একটু পরে দেখা যাব। তে আমি আর খালা তুমি না কই নাই যে তোর বান্ধবী আমার পছন্দ হয়েছে কি ভালো লাগছে, আমি বলি না, আমি ছোট মায়ের এটা বলছি। বলার পরে আমার ছোট মা আবার বলছে যে ঠিক আছে তাহলে আমি মেয়ের সাথে কথা বলব দেখি কি বলে। পরে আমার ছোট মা বলছে যে আমার আমার একটা কথা কয়, আমার ছোট মা আজ পর্যন্ত আমার কোনোদিন নাম ধরে কোনো, আমার বাবা ছাড়া কোনো কথাই কোনো, যদি একটা কাজও করলে করার কথা দরকার কয় বাবাই কাজটা করতো, একটু একটা জিনিস ধর বাবা বাবা ছাড়া আজ পর্যন্ত কোনো কথাই কোনো আমার সাথে। তারপরে কয়েজ করলাম যে কয় করলাম কি হয়েছে, আমার ছোট মা কয় আমি তো মেয়েরে কষি যে তোমার পছন্দ হারে তো তুমি কি কও। তো কয়েছে খালাম মা আমি 2-3 দিন পরে যামু বেড়ামু, যাওয়ার একদিন আগে আপনাকে জানাবো নি আমি। কয়েছে আচ্ছা সমস্যা নাই। তো আমাকে বলতেছেন কেদা একটা কাজ করিস, করলে কি বলে বাজারে যে একটা ডায়েরি কিনে আনবি, কইলাম কে ডায়েরি কাননি গিয়া, কয় না নিয়ে আসিস আমার পছন্দ হয়েছে দরকার একটা দরকার। তো আমি গেছি তখন, তো বললাম আমার কাছ তো টেহা, আমার পকেট খরচা যা আমার সৎ মাই দিত, তো বললাম আমার কাছ তো টেহা নাই, আমি 20 খামু হে পয়সা নাই আমার কাছে, আমি ওটা কিনবো কিভাবে। পরে আমাকে 200 টাকা দিছে, 200 টাকা দিলে আমি 200 টাকা নিয়ে গেছি যায় বাজারে গিয়া 185 টাকা একটা ডায়েরি কিনছি, কিনে নিয়ে এসে ওইরকম 10 টাকা প্যাকেট করছি, করে নিয়ে এসে দিছি। দেওয়া দিয়ে বলতেছে যে ওই মেয়ারে দেখা, কইলে মারে দিমু কে, কয় না দেখা তুই যা, বলে নিব, বলে হ্যাঁ নিব। আমি যা বলছি যে ধরো তো এইটা তোমার আম্মা দিতে বসে, কয়ার ভিতরে কি, কইলে তা তো জানি না, বলে তোমার দিতে আমি দিছি।
প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে, আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ILoveDhakaFM। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি, শুনছেন ঢাকা এফ এম 90.4। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার, শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সিক্রেট শুনছেন আপনি, এবং আমার আরও একটি অনুষ্ঠান যেটি প্রচারিত হয় প্রতি বুধবার, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আগামী বুধবার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। একই ফাঁকে বলতে চাই, আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর,
আমি তো আর জানি না আমার সৎ মা আমার ওই মেয়েরে বলছে, দেওয়ার বাদে হাসলো, আমি আর কিছু মনে করি, হাসতে পারি, মেয়ে মানুষ সবসময় হাসি হাসিয়াই থাকে। দুই দিন পরে যখন, তিন দিন চার দিন পাঁচ দিন পরে যখন চলে যাব, তখন আমাকে রাত্রিবেলা করতে সামনের সাথে আমার কথা আছে। তা আমি আবার সবসময় বাইরে থাকতাম, আমি ঘরে কোনোদিনই শুতাম, হয়তো স্কুলের বারান্দায়, তাঁত ঘরে, ওই নতুন বিল্ডিং উঠাবার নইছে, দরজা জানালা কিছুই লাগা নাই, আমি সামান্য চটি দিয়ে বেড়া দিয়ে ওর ভিতরে নিচে খেয়ার বিছাইছি, খেয়ার বিছে আমি খেয়ারের মধ্যেই থাকি। তে কইলাম যে রাত্রির কথা এখনই কন, হয় না রাত্রে কমু, কইলাম কে কোন খালা তো না আছে, তোর সমস্যা আছে, কইলাম কখন আসবেন, কয় রাত বারোটা একটার দিয়ে, কইলাম অত রাতে আসলি মানে ও কি কয় না সমস্যা নাই। তো নতুন বিল্ডিং উঠাইছে আমাদের, উঠানে
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
আমি তখন ক্লাস সেভেনে পড়ি,
ক্লাস সেভেনে পড়েন, ওকে।
তো পরে বলতে আছে যে সমস্যা না, আমি আসি আপনারে ডাক দিমনি, বললাম তাহলে আসতে হলে ডাক দিন। তে আমার কান খুব সজাগ, ফোনের রিং যত রাত কেন না হয় একবার রিং বাজে আমি ওবিডি ফোন রিসিভ করলাম, দ্বিতীয়বার সুযোগই দিলে। তে দেখে এসে আমাদের মাতার কাছে এসে অন্ধকার তো বাতি নাই, ওই এই রুম করতে আছে, তাই কই কে এই রুম হরে কে, পরে কইছে কে, তে করতে আছে আমি অমুক। তো কইলাম কি হয়েছে, আপনি কি হিনি থাকেন, কইলাম হ আমি হিনি থাকি, আমার ওই ভালো বিছানায় ভালো তোষকে আমার ঘুম হয় না, আমি যে কি না ঠিকই নেই কাইতে, আমার যে কোনো জায়গায় ঘুম ধরে। কইলাম কি হয়েছে তালি, কয় ওই রুমে যাই, বললাম না ওই রুমে যাওয়া যাবো না, আপনি এই খেয়ারের মধ্যে বসেন, বসে হিনি কন। তো কইতে আছে আপনার আম্মার কাছে কিছু কইছেন, কইলাম কোনডার কাছে, ছোটোটা না বড়োটা? তে কইতে আছে যে ছোটোটা, কইলাম ছোট মা একটা, আমরা আমি খালা হয়ে কই, খালা হয়ে কই, আমরা সবাই খালা করে কই। কইলাম যে কোন আত, আমার তো মনে পড়ে না, কয় না মনে হয়ে দেখেন কিছু কইছেন নাই, কইলাম হা কছিলাম আপনি পছন্দ হয় ভালো লাগে, তাই আমি ছোট মা এক কষি, কই তাহলে আমি রাজি। তো কইলাম আপনাদের বাড়িও তো চিনি না, আপনি ঠিকানা দেন আমি আপনার বাড়িতে যাম ডাইরেক্ট। তো ঠিকানা দেয় যে অমুক জায়গায়, দেখা যায় যে প্রতি বৃহস্পতিবার আমি যাইতাম, স্কুল ছুটি হলে আমি বাইতে আসতাম না, সাইকেল নিয়ে একবারে আপনার প্রায় ২৭ কিলো ২৮ কিলো প্রতি বৃহস্পতিবার আমি যাইতাম, যা দেখা করে ওখান থেকে শুক্র বৃহস্পতিবারের রাত্রে নানির বাড়ি থেকে শুক্রবার সকাল ওইটা আমি চলে আসতাম। এইভাবে পুরো এক বছর আমি যাতায়াত করছি, এইভাবে যাতায়াত করছি, যাতায়াত করার পরে এইভাবেই তখন ওই যে মেয়ে ডাক নিয়ে যখন যামু আমি, তার আগে আমি কষি যে এইরকম এরকম কথা,
মানে ওই মেয়েটা মানে হচ্ছে যে মেয়েটা বের হয়ে আসছে আপনার বন্ধু, ওই মেয়েটার নাম ছিল শিরিন,
শিরিন, হ্যাঁ। তা আমি 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 শিরিনে যাওয়ার আগে আমি আইডিয়া করার সাথে,
মানে আপনি চিন্তা করছেন যে শিরিনকে নিয়ে আপনি ওদের বাড়িতে যাবেন?
না, আমি তার আগে চিন্তা করার সাথে কথা বলছি যে এরকম কথা, আমার বন্ধু তো আর ভালোবাসাকে নিয়ে বাইরে যাবো, আমি তোমাকে নিয়ে যাবো। কয় ঠিক আছে, কবে আমি ডেটও ঠিক করছি যে অমুক তারিখে এই সময় আমরা যাবো ছেলে, ওরাও দুজন আসবে আমরাও দুজন,
এই ক্লাস সেভেন এইটা থাকা অবস্থায়,
এইটা অবস্থায় ক্লাস এইট থাকা অবস্থায়। হ্যাঁ, কয় যে সাহস পাবে, বলে হ্যাঁ সাহস পাম আমি, সমস্যা না, কয় যদি ওরা দুইজন আসে তাহলে আমরা দুইজনে যাবো, আমার পরিকল্পনা লইডো। এখন দেহি তো অত পিছনে নাই, আমি এখন সিরাজগঞ্জ নেমে আমার শরীরে জ্বর এসে গেছে, কিরু তো নাই, আমি এই মিয়া যদি আমাকে পাশে, আর মিয়ার খুব শক্তিশালী, আমার আমাদের পিছিয়ে হালাইতে কোনো ইয়ে নাই, তা আমি খালি ভয় হইতেছি ওই মিয়া যদি বাড়িতে যায় আমার নাম ডো নেয় তাহলে তো আমি শেষ। তা আমি করলাম যে আমি আর ওই দান দেবেন, আমি কছি যে যা, পরে আমি করলাম যে শোন আমি আইসাও সমস্যা নাই, কোনে যাবে, কইলাম আমি কইলাম তোর নাম কইলাম যে অমুকের বাড়িতে যাবো, করলো তখন আমাকে জিজ্ঞাসা করলো মনির ভাই কি পরিকল্পনা হয়েছেন কি, কইলাম তোমার ডোতে থে পালাইছে আমি পালামো না, তোমাকে আমি হুনে রে হ্যাঁ বোরবেলা আমি ওইটারি নিয়ে যাবো গা, আগে দেওয়ার কথা বলে যে না আগে দিয়ে সেইটু। পরে ওখান থেকে সিরিনেকে আমি গাড়িতে উঠাই দিব বাড়ির দিকে, আর আমি ওয়ারিনে হুন থেকে বাঘ, এটা আমি পরিকল্পনা হয়ে রাখছি। তারপরে এখন তো কোনোটাই নাই, আমি হুনে গেছি, যাওয়ার পরে এখন রুমার মা জিগায় কি বাবা এটা কেডা, তা আমি এখন কি গম বলছি আমার ছোট বোন, আমার ছোট বোনে আবার ওরা দেখে নাই, মানে আমার সৎ বোন যেটা ওইটা কেউই দেখে না, এদিকে তো মনে হয় মিয়া তো আসার পর যখন দেখে পরীক্ষা শেষ সব লোক চলে আসছে, আমিও বাড়িতে আসিনি, আমার সাইকেল আর একবার আমি ফালা দিতে গেছি, যাওয়ার পরে এখন না সবাই পরীক্ষা দেয়ছে আমরা দুজন আসি না। আমি হুনে যাওয়ার আগে ওই চ্যাংড়ার সাথে আমি আবার কথা বলছি যে এভাবে কথা দোস্ত, আমি অমুক জায়গায় আসি, আমি পুরা ঠিকানা দিনে যে অমুক জায়গায় ভোরবেলা যদি না আসুস তোর ডারে কিন্তু রাস্তায় ফালা দিয়ে আমি কিন্তু বেগে যাবো গা, বিপদে পড়লি তুই পড়বি, কয় ঠিক আছে দোস্ত তুই রাত টুকা থাক আমি ভোরবেলা চলে আসবো। এদিকে যখন দেখছি এলাকায় যখন শুনছি যে অমুক নাই, চেয়ারম্যানের মেয়ারে পায় না, কে চেয়ারম্যানের মেয়ারে পায় না মানে আর কেডা নাই, বলে অমুক নাই, মনিরও বাইতে নাই। আব্বা জিজ্ঞাসা করছে কি এবার ছাওয়াল কনে, বলে ছাওয়াল তো পরীক্ষা দিবার গেছে, বলে ছাওয়াল তো পরীক্ষা দিবার জানাই চেয়ারম্যানের মেয়ে এক নেয় বলে বাইকছে। হ্যাঁ ফাতমা কছে না ও চেয়ারম্যানের মেয়ে এক নেয় বাইক বরম হিম্মত আর হয় নাই, কছে না বাইকছে। এক দেখা যায় তখনকার সময় 2004-05 দেখা যায় চেয়ারম্যানের বাইক থেকে 20 খান মোটর সাইকেল নিয়ে বাইর হয়েছে, আমার বাইক তেছে আর বাংসুর, সেই বাংসুর শুরু হয়েছে। তখন ওই আমার বান্ধ চাষা তুবিন যারা ওরা বলছে যে ঠিক আছে ওর সাথে তো লাইন নাই, লাইন হলো অমুকের সাথে, ওরে কনে পাওয়া যাবো, বলে অমুক জায়গায় গেলে পাওয়া যাবো, যা ধরছে ওই ডারে। যখন ওরা যা ধরছে ধরাবার দিয়ে বলছে যে না আমার কাছে তো আসি না, আমি তো বাড়িতেই, তাহলে আমার নাম নইছে যে তাহলে ও মনে হয় নিয়ে বাইকছে,
মানে আপনার কথা বলছে,
আমার কথা বলছে যে ও নিয়ে বাইকছে মনে হয়। তো কইছে কই আছে, ওরা কই আছে সঠিক বলবার পারবো না, কিন্তু ওরা এই জায়গায় যায় আমার ফোন করছিল, ওরা ওইভাবেই ওই মোতাবেক গেছে আমার বাড়িতে, যা আমার বাপের উপর তো সেই তাফালিং।
মেয়েটা তখন কোথায়?
মেয়েটা রুমার সাথেই।
আচ্ছা তখন আপনারা রুমার বাসাতেই?
রুমার বাসাতেই।
আচ্ছা
ওরে আমি ফোন দিই আর ফোনে পাই না, পরে করেছে কি ওই চ্যাংড়া মোটর সাইকেলে তুলছে, তুলে কছে নু বাড়িতে নু, বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ময় মুরব্বীরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কইছে আমি কোনো কিছুই জানি না আজ পর্যন্ত, যত চিঠি লেখা যত কিছু সবকিছু ওই করছে, আমাকে দেখালি চিঠি মিটি লেখাইছে এইগুলা বলছে আর কি, ওই ও তিনিয়া বাইকে গেছে,
মানে আপনার কথা বলছে,
আমার নাম বলছে।
আপনার ফ্রেন্ডের নাম কি ছিল?
ওনার নাম আমি প্রকাশ করবো না।
আচ্ছা ঠিক আছে বলেন।
ওনার একটা নাম আছে আবু হায়দার নাম আছে একটা,
ঠিক আছে হায়দার নামই বলেন। হ্যাঁ
আমি আর বাইরে যোগাযোগ করে আইতেছি না, তো যাইগে রাত্রে 10টার দিকে রুমা এসে বলতেছে কি ব্যাপার, কইলাম যে কোনো কাপড় চোপড় নিবে না, আমার কাছে টাকা আছে, দুজন টাকা করে নিয়ে সকালবেলা তুমি কবে যাবে আমাকে গাড়ি তুলে দিস, এই কথা কবে কওয়ার পরই ওরে গাড়িতে উঠাতে আমরা দুজন বেগে যাবো, ও জাহান নামে যাইগা, হ্যাঁ কয়টার দিকে ওটা নেব, কইলাম যে ফজর নামাজে আজান পরই উঠবে, তো কয় ঠিক আছে উঠবো ডাক দিব নি আমি। তো ওরা দুজন শুয়েছে এক রুমে, আমি আলাদা আর এক রুমে রুমার ভাইয়ের সাথে শুছি, শোয়ার পর বাড়িতে কি অবস্থা এটা আর আমি খোঁজ নিতে পারি নাই। তখন যখন ওই ওরে পেদানি দেওয়াদি কইছে যে ওরা অমুক জায়গায় শয়দাবাস পর্যন্ত ওরা গেছে, আমি এই পর্যন্তই জানি, তারপরে কই গেছে আমি বলতে পারবো না। পরে কি হবে রাত্রের 12টা বাজে মোটর সাইকেল 20 খান নিয়ে যত আত্মীয় স্বজন আছে সব বাড়িতে খুঁজছে, খোঁজার পর আর পায় নাই, কেরে পায় নাই পায় নাই পায় নাই। তো ফজর নামাজের আজানের আগ দিয়া ওই আমাদের রাত্রে তো কারো ঘুম নাই, মানে চেয়ারম্যানের কথা যে বেলা ওঠার আগে আমার মেয়ের আমি বাড়িতে চাই,
চেয়ারম্যানের মেয়ে ছিল,
হ্যাঁ লাগার পরে পায় না পরে ফজর নামাজের আজান তখনও দেয় না, আমার মনে আছে ভালো আজান দেয় নাই, তো ওই সবাই গ্যামজাম করতেছে, করার পরে ওই আমার খালাতো বোন ওই আবার হুট করে আর মাথার মধ্যে এসে কেড়ে সব আত্মীয় স্বজন বাড়ি খুঁজে যেহেতু পায় নাই, তাহলে ও অমুক ওই বাড়িতে আছে, মানে ওই মনে মনে আইডিয়া করছে, আইডিয়া করার পরে মানে আমার আব্বাকে বলছে যে খালু ওরে তো কোনো জায়গায় পেলেন না, আরে একটা জায়গা দেখেন এইটাই জায়গায় গেলে যদি পান তাহলে আসে, না থাকলে ওরা ঢাকার দিকে চলে গেছে, কইছে ঠিক আছে তাহলে তুমি যাও, তুমি একাই যা ডাক দাও। তো আমার এক বাইরের সাথে এই দুইজন গেছে, সে যাওয়ার পরে যে দরজায় টোকাইতে আছে আজান হয় নাই, তা আমি মনেছি হয়তো ওরা ওই পাঁচটা রুম তান বাইরে আমার জাগনা হইতে যা আজান হবো তাহলে আমরা বাইরে যামগা। পরে আমি দরজা খুলে দিয়ে আমার খালা তুমি সামনে খাড়া বাইরে জিগাইতে আছে কি ব্যাপার, এক লাগে আর একজন কো, তো আমার কি আর একজন, আর একজন আবার কেডো, কয় কাকনা বলে নিয়ে আইসাও, কইলাম কো কারো তো নিয়ে আসি নাই আমি একলাই আসি এই জায়গায়, কয় না তুমি কারে বলে নিয়ে আইসাও, মোটর সাইকেল 20 খান না বাইরে খাড়া হয়েছে, তোমার বন্ধু সব কয়া দিছে যে তুমি চেয়ারম্যানের বিটিক বাই হয়ে নিয়েছো। তখন তো আমার মাথার উপর মানে আসমান ভেঙে গেল, কয় কি জাননি গে এত কিছু হইলে আমার আমারই নাম এই জায়গায় নিল, তো আমি বোনারে বললাম যে ভাই আসলে মিয়াডা আছে এখানে আছে, মিয়াডাক জিজ্ঞাসা করেন যে মিয়াডাক আমি যদি নিয়ে এসে থাকি তাহলে আমার নামই নইবেনি, আর যদি না নিয়ে এসে থাকি তাহলে ওর নাম বলবেনি যে অমুক নিয়ে এসে আমার, তো কই আছে কইলাম যে ওই রুমে আছে, পরে আমি রুমাক ডাক দিলাম, কইলে কি হয়েছে বলে শিরিনের ডাক দাও, শিরিনের ডাক দিছে, ডাক দেওয়ার পরে কইতেছে যে শিরিন আমাকে কইতেছে মনির ভাই ডাকি, কইলাম মেয়েটা আমার খালা তো বোন, বলে কি সময় কি হয়েছে এত সকালে ডাহাডাই কিসে, কইলাম এ বাবা কথা হায়দার তো বলে কয়া দিছে আমি বল তোমাকে নিয়ে বাইকে আসি, কয় না আপনি আমাকে নিয়ে ব্যাগে আসবেন, ওতে আমাকে ব্যাগে নিয়ে আইসে, তো কলম কয় কি হয়েছে, কলম তোমার বাপ আইসে চাচারা আইসে তোমাকে নিয়ে যাবো, তো কয় না আমি যাবো না। তখন ওই আমার খালাতো বোনের বোনের জামাই উনি বলতে আছে দেখো তোমরা দুজন যদি একমত থাকো যদি বাইকে যাও তাহলে আমি যমুনা নদী পার হয়ে দিই, তোমরা এদিক দিয়ে ঢাকা যাও গা আমরা যাকো না ও জায়গায় নাই, তা আমি কই না আমি তো আর তো যাবো না আমি তা যাবো কে, তাহলে তুমি এই জায়গায় তাই যাও কেউ আমার এই জায়গায় আছে আমি আমার পরিকল্পনা নিয়ে আমি তো আতো যাইতাম না কইতেছে মনির ভাই কোনো টেনশন হলে আমি বসে থাকা কালীন আপনার নাম কোনোদিনে নিব না আমি তো আমি বললাম যে ঠিক আছে সমস্যা আমার একটু বিশ্বাস আছে যে না বলবো না আমার নাম অন্তত বলবে পারবো না তো বাড়ির গেছে যাওয়ার পরে অভি তো সাসারা দেয় এই দুই তিন আর থাকা ফাঁকি আমি আর এই ধারে রাস্তার এই পারে খাড়া আছি আর সাসার ওই পারে সবাই হেলমেট তো আসলে কে ডাক আমি চিনতে পারি নাই আসলে এসে আর হাত ধরে টান দিয়ে মোটর সাইকেল তুলে নিয়ে চলে গেল চাইলে যাওয়ার পরে আমি ভাবতে হয়েছেন কি করম সালা বন্ধুর নিকে এতটা হইলাম আমারই নাম তো মাঝখানে নইল তা আমি উনতা ওই উন থেকে আমি ফিরে আর রুমাগের বাড়িতে যাই নাই ও তো রেডি হয়ে হয়েছে আমি খালি আর রুমাক বলছি আমি এলা সমস্যা হয়েছে আমি এটাই গে দিয়ে আসি রাস্তায় দিয়ে আমি আসতে আসি তুমি রেডিও থাকো ও তো রেডিও হয়েছে আমি এখন ওদিকেও যাবার পাই না এদিকে বিপদ হ্যাঁ তা আমি ওই সময় থিয়া রাগ করে থিয়া যে যা হয়েছে হয়েছে আমি ঢাকা চলে আসি ঢাকা পোস্ত গোলা চলে আসি এসে আমার খালার বাসায় হুন আমি প্রায় পনেরো দিনের মতো থাকি আর বাড়ির যোগাযোগ রাহি খালাক দিয়ে টেলিফোন রাইজেন খালা কি অবস্থা ওইদিক দেশে যাওয়া যাবো কিনা একটু দেখো তুমি হ্যাঁ কয় যে হ্যাঁ যাওয়া যাবো যা এখন আমি পনেরো দিন ষোলো দিন পরে যখন গেছি সবাই আমাকে জিগায় কিরে তুই বলে চেয়ারম্যানের মেয়ারে বাই করে নিয়ে গেছো পাগল হচ্ছ কনে চেয়ারম্যানের মেয়ে আর কনে আমি কলাম আমার চেয়ার হলো গাই মধুপুরে বান্দরের মতো আর হলো ফুলপুরি কার হাতে তোরা কি তুলনা দেশ আমারই হাতে চেয়ারম্যানের মেয়ে বেড়ে যাবো কয় না শুনলাম এলাকা ধরে গেছে তোর নাম কলাম না রে ভাই আমি আসলে সঠিক জানি না আমি ঢাকা গেছিলাম হ্যাঁ কয় না ঢাকা যাস না আমরা শুনছি সব তা আমি আর কারো বিশ্বাস করে করে দিন না দিন কই না এটা সম্ভবই না বলি না তো বাড়িতেই থাকি থাকার পরে স্কুলে আর যাই না ওই যে আমি স্কুল ছাড়ছি ওই দিন পরীক্ষা হলে খাতা দিয়ে তারপর আমি কোনোদিন ওই স্কুলে তো দূরে রেখে আমি প্রথম পাঁচ সাত বছর ওই এলাকাতেই যাইতাম না ওই এলাকাতে যে এলাকায় স্কুল আমি ওই এলাকাতে পাড়াই দিই নাই পাঁচ সাত বছর পাড়াই দিই নাই আর যে গ্রামের মিয়া ওই গ্রামে আমি প্রথম ম্যাক্সিমাম নয় বছর যাই নাই ওই গ্রামের ভিতর দিয়ে আমি কোনোদিনও যাইতাম না দরকার আমি দুই তিন গ্রাম ঘুরে ওইটা যাইতাম যদি আমার প্রয়োজন হইতো কিন্তু ওই গ্রামের ভিতর দিয়ে আমি কোনো সময় যাই নাই গেলি তো কই যে অমুক যাইতেছে রে অমুক এই কাজ করছে তা আমি কোনো সরমের ভয় আমি কোনোদিনও যাই নাই তো স্কুল আর যাই নাই বাড়িতে কাম কাজ করি
না কিন্তু আপনি রুমার কি করলেন
রুমার তো ওই যে ওই ভাবি ও তো আরে তো কছে তুমি রেডিও থাকো
ও রেডি হয়ে আছে
ও রেডি হয়ে আছে ও তো জানে যে আসবই ও আরে থি আসবে আর ও তো আর জানতেছে না এইদিকে তো হয়েছে তো ওই বাড়িতে কাজ কাম করি ওরা এইভাবে চলতে থাকে উনিশে টান বিশ হলে মার কাটিং এইরকম ভাবে আমিও বিসহ্যরে থাকি কি কমো ভাই এমনও দিন গেছে আমি না কাইন্দা কোনোদিনও ভাত খাই নাই কিন্তু আমি ভাতের সাথে কোনোদিনও রাগ করি নাই এক মুড়াতে মারিছে আমি আর এক মুড়াতে চোহের পানি ফালাছে ভাত খাসি আর আমার ওই ছোট মা কইতে খা বাবা আন তোর বাপ এ ভাই কি করবি এমন হয়ে গেছে দুই তিন দিন না খাওয়া ওই ছোট মা যদি নখ করে আর এক বাড়িতে ভাত রেহে আসতো চুরি করে রেহে আসতো যে গেদা আসলি পারে কইতো যে দেহে নিয়ে এসে খাওয়াই তো আমি দিশে পাইতাম আমার স্বপ্ন এগুলো রেহে গেছে ভাত টাত এগুলো রেহে গেছে ওই এইভাবেই চলতো এইভাবে যাইতো এইভাবে দুই হাজার চার তিন শেষ চার আসলো আসার পরে আমি তো একটু বাড়িতে এরম মায়ের কাটিং চললে আমি আর কিছু কই না এইভাবে এখন অপরাধ করছি না করলেও করছি আসি আসি ওই রুমার সাথে দেখা যায় অগর বাড়িতে আর যাই না সরমে ওই রাস্তাঘাটে দেখা হলি ওই স্কুলে যাবেন নলি ওই থামাই থামে কই কি ব্যাপার কই তুমি এই ওই দিন কনে গেলা তোমার তার পাইলাম না কইলাম এই সমস্যা হয়েছে আমি এই জন্য চলে গেছি হ্যাঁ তো কইলাম কি অবস্থা তাহলে তুমি কি কখন নাও যাই কয় না এখন যদি বিয়া হরো তাহলে ময় মুরব্বীর মাধ্যমে কইলাম ময় মুরব্বী আমার বাপ তোমার দেখতে দেখতেই পারে না যদি বিয়া যদি করায় তাহলে আমার দাদা ছাড়া কেউ পারবো না কারণ আমার দাদা আমার খুব ভালোবাসছে তে রুমাক কই যে দেখো আমার দাদা যদি আসে তুমি যাইবে কইছে খালি তোমার দাদা আসলেও না তোমার বোন বোনের জামারে আনতে হবো তো আমি একসময় আমার বোনের জামারে যা কই দুলা ভাই আপনারা যদি যান তাহলে মনে হয় বিয়া দিব আর বিয়ার বয়সও তখন আমার আর নাই তো ওই দুলাবাই কয় ঠিক আছে যাবনি এক সময় যা পরে আমি বোন বোনের জামাই কাতে পায়ে ধরে আমি নিয়ে যাই ওই নিয়ে যাওয়ার আগে ওই খালাতো বোন সাথে যায় সাথে যায় কি ওর সাথে বিয়া বসবি ও দুনিয়ার উজাই দেয় ওর সাথে বিয়া বসা যাবো না ওর হাতে বিয়া হইলে তোর জীবন দুই শেষ তা আমি কই কে রে খালাতো বোন তুই এ কথা কস আমি কিছু কই না আমি কই কি ব্যাপার দুলাবাই গেছিল কি হইলো কয় তোমার দুলাবাই তো পছন্দ হয় না কে কয় তোমার খালাতো বোন সে এই কইছে আর আমার বাইতান কয় যে না এবার ছেলের সাথে মিয়া বিয়ে দিল না বললাম তুমি বসবে নাই তাই কো কয় বসবো তোমার দাদারে আইলো পর আমি দাদারে আর যে নিয়ে যাই আমি কাউরে জানাই না আমি দাদারে কই নানির বাড়িতে তাহলে বেড়াইবার যাম কয় নু যাই পর নানির বাড়িতে না নিয়ে আমি নিয়ে গেছি রুমাগের বাড়িতে নিয়ে যাই আমি দেখা আছি যে আমার গার্জিয়ান নিয়ে আসি তাতে এখন বিয়ে দিবেন কিনা তো বলে যে ঠিক আছে সমস্যা না এইটা আমি পরে জানাম উনি এইটা আবার ফের করেছে কি জানাইছে আমার খালুক যে এরম এরম কথা আপনার বাইরের বেটা তো বিয়ে হরিবার চাই কিবা কি দেওয়া টেওয়া যাব নাই। কইছে না চেঁড়া কাম কাজ করে না, বাপের ব্যবসা বাণিজ্য আছে, কিচ্ছু দেয় না, খালি ঘুরে ফেরে খায়, এই আর কাম। তা তারা আবার কইছে যে না বিয়া শাদি আর দিব না। তখন আমার মনের মধ্যে এমন জিদ উঠল, কেরে আমি তো আপনাদের কোনো ক্ষতি হরি নাই কোনো কিছুই না, আপনি এই কথা কইলেন। তখন আমি আমার খালু আইসি আমার বাড়িতে সুতা নিয়ে যাইত, সপ্তাহ শেষে বাড়ি মজুরি নিয়ে জন্য আসত। তা আমি বললাম যে খালুক কইলাম যে খালু আপনি এই বলে কইছেন, কয় না আমি কিছু কমু, আমি কিছু কই নাই। বললাম দেখেন যদি কয়া থাকেন তাও কন, না কয়া থাকেন তাও কন, কয় না আমি কিছুই বলি নাই, কন্তান মানে কি শুনছ। তখন আমি জিদ করলাম যে তুই আমার বিয়া সম্পর্কে এত এত কিছু, আমি এমন কাম হল তোর মিয়া বিয়া দ্বিতীয় যাইতে পাইছে যাস। তো তখন আমি পরিকল্পনা হয়েছেন কি হওয়া যায় কি হওয়া যায়। একবার মনে মনে করে বাড়ির পূজা পিটিয়াম আসা মতো, আবার কই না পিটিয়ালি তো আমার মনের খুব মিটপ না। তখন কই যে না কি করা যায়, মানে না খালি চিনতে পাবনা, আর ওই গোমের বড়ি খাইতাম, সি ডাকসন ওরা ডাকসন ডেকাশন ফেনার গান এইগুলা খাইয়া গম পাইতাম, আর খালি চেতন হইলে ওই চিন্তা মনে করতাম যে কি করি কি করি। তো হুট করে ওই আমার মামাদের যে সুতা রং করতেছে, সুতার কালার করতেছে, আমরা হাইড্রোস কস্টিক অ্যাসিড এইগুলা মিশ্রণ করা বাদে সেই একটা ধোঁয়া হয়ে ওইটা উড়িয়া যেত। তাই মামার জিগে মামা এটা কি হইলেন, এটা কি পানি পানি কইটাছে, এটা অ্যাসিড কইলাম, অ্যাসিড কইলাম, অ্যাসিড দিয়ে কি হবো, কই এইটাই তো এইটা মারা মাত্র মান জলসে একবার পুড়ে শেষ হয়ে যাবো। কইলাম আমার হাতের বুঝ যদি এক ফোঁটা ফালাই, কয় তরুণ জায়গায় পুড়ে একবার ছাই হয়ে যাবো। কইলাম তাই, কয় হওয়া তাই হবো। তা আমি ওই মামা সুতার কাজ শেষে দেই যে ওই অ্যাসিডের কন্টেনার দিয়ে কই রাখে, পরে দিই সহির নিচে পলি দিয়ে পেঁচাইয়া একটা বস্তার ভিতরে উঠা দিই, সহির নিচে রাখতেছে এরকম ভাবে। তা আমি আবার ওই জায়গায় দেখি যে মামার অ্যাসিড কই রাখছে।
প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির বই পর্যায়ে আপনারা শুনছেন সিক্রেটস। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই।
আমি কি করি, ওই আসি বাজারে যাই, একটা বোতল নিয়ে আসি, ফেনার গান যে খাই ওই ফেনার গানের বোতলে আমি নিয়ে আসি, নিয়ে আইসা সহির নিচে রাত্রে যাই, রাত্রে দোপাই শুইতে দেয় আমাকে। আমাকে নানি কয় কি কই শুবি, করলাম নানি আজকে আমি দোপাই শুবো, মানে গরম তো মাটির ছুই, মাটির ছুলি শরীর ভালো থাকবো না, মাটির ছোয়ার কথা কয়া মাটি ছুইয়া রাত্রির বেলা তো অ্যাসিড আমি এক বোতল চুরি করি।
কি চুরি করেন?
অ্যাসিড।
এই কাজগুলো কি ঠান্ডা মাথায় করতেছে?
একবার ঠান্ডা মাথায় আমি।
ওকে, তারপর
অ্যাসিড চুরি করি, চুরি করে আমি দেখতেছি আসলে অ্যাসিডের পাওয়ারটা কি রকম, আমি এটা আসা হয়ে বেসালে। তো কই আমি নিজের হাতের ঘুরি ফালাম, কিন্তু মামা কয়েছে যা যেন ফালাস না, ফালালে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবো, ভয়ও করে আবার। তা আমি কি করছি, এই একটা কাঠির মাথা এরম ভাবে আমি ন্যাকড়া পেঁচাছি, ন্যাকড়া পেঁচে ওই অ্যাসিডের বোতলের মধ্যে শুধু দিছি আর উঠাছি, দেখি ওই ন্যাকড়া পুড়ে একবার ছাই হয়ে গেছে। তখন তো কইলাম যে না এটা তো আসলে অরিজিনাল অ্যাসিডই। তো ওই অ্যাসিডের বোতলে আমি সবসময় পকেটে মুহার একটা আকটাই, একটা রাহি, কিন্তু আমি কাহলে বুঝবার দিনে যে আমার কাছে অ্যাসিড আছে। প্রথম দিন আমি যাই খালুর বাড়িতে, যাই যা আগে দেহে আসি যে আসলে অ্যাসিডটা কোন জায়গায় মারা যাবো, আর কোন জায়গায় থেকে মারলি বার আমি এই গ্রাম থেকে বাইরে হওয়া যাবে পারব, আমি এই পরিকল্পনা করি। প্রথম দিন যাই, যাওয়ার পরে যা দেখেন আমার খালু বাড়িতে নাই, উনি কাজ করে, তাঁতের কাজ করে টাঙ্গাইল। তো কইলাম আসে কে কে, তো কইলাম যে আসে তাহলে খালাতো ভাই, সেও আলিয়া মাদ্রাসায় যায়। তা আমি দেখি কোন সময় লোকজন কম থাকে, আমি এই সময়টা আগে ধরি। দরিদ্র কেসিও গড়িতে আমি সবকিছুই হইলে রাখি যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমি যাবো। তা আমি যাই দুপুর টাইমে, যাই দুপুর টাইমে যাই, যাওয়ার আগে আমি ঘরের ভিতর শুয়ে থাকি, শুয়ে থেকে আগে বুঝি পরিকল্পনা যে ঘরের ভিতরেই মারি থে দরজা বন্ধ হয়ে যাবো না বাইরে যা মারমু। তো যাই গিয়ে ওই এরম করতে করতে ওরা মানে টের পায় আর কি, যে ওর কাছে নিশ্চয়ই কিছু আছে, কিন্তু এতক্ষণ ধরে ঘরের ভিতরে একা একা বাইরেও নাকি ঘরের ভিতর থেকে। হ্যাঁ, এখন দিয়ে যে এক দেড় ঘন্টা চলে যায় আমার খালা তো বোন আর বাড়ির ভিতরে আসে না, ঘরের ভিতর তো দূরে স্থান, বাড়ির ভিতরে আসে না। আমি কি রে বাড়ির ভিতরে আসে না কে? তাই আমি বাড়ি দিয়ে পাশে পাশে খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে দেখি আপনার পুকুর থেকে আপনার সুতান লাইড়ে দিয়ে উঠে আসতেছে। হ্যাঁ, তো একবার আসলো, তো আমি চিন্তা করলাম যে এইটাই সুযোগ, ও তো দ্বিতীয়বার ফের আসবে এই জায়গা দিয়ে আসবো। তো মেন রাস্তার উপরে সড়কের উপরে আমি দাঁড়ায় থাকি, একটা গেট আছে যে ও গেট ঠিক গেট গেট যেই বাইরে হবো গেটের বাইরে হইলি বাইরে আমি মারে দিব আসিট।
আচ্ছা,
আমি বোতল টতল খুলে আমি ওকে ওরে রাখি। তো আমি ওই গেটের ফুটা দিয়ে আমি দেখি যে আসতেছে নাই, আসতেছে, যেই দেখি আসতেছে আমি গেটটা বাম হাত দিয়ে টান দেয় যেই বোতলটা এরম ডাইনাতে নিছি, ও আমার কাছাকাছি এসে ও মানে ঘুরে উঠছে, বিপরীত দিক ঘুরে উঠছে, যেন আমার হাতের ভিতরে মনে কিছু আছে। বিপরীত দিকে ঘুরে ও যখনই দৌড় দিতে যায় আমি হরে কি ওই অমনি ওই বোতল দিয়ে পিঠের মাঝখানে মারিয়ে দিয়ে যায়।
ওকে ওকে, ওর অপরাধটা কি ছিল? শুধু মানে হ্যাঁ বলেন,
ও যদি সাহায্য হইতো তাহলে অবশ্যই আমার বিয়াটা হইতো,
ও সাহায্য করে নাই বলেই আপনি ওকে অ্যাসিড মারলেন। প্রিয় শ্রোতা, স্টাক হয়ে যাওয়ার মতো বিষয়, কিন্তু স্টাক হয়ে থাকেনি জীবন, সামনের দিকে এগিয়েছে, আমরা গল্পটা শুনবো। তারপর
তো ওই ওই অ্যাসিডটা ছুড়ে মারার পরে মানে এক দেড় হাত হবে গলিটা এরকম দুই সাইডে ঘর, ওই অ্যাসিড ছুড়ে মারার পরে ও যে একটা চিৎকার দিছে, ওই চিৎকার কি ভাই আমার কানের মধ্যে আমি আজও বাজে, আমি বালিশে মাথা রেখে পারিবেন না, আজও ও যে একটা চিৎকার দিছে কানের মধ্যে আমার দাম করে মনে হয় যে একবারে পর্দা মনে হয় ফাইটে আমার মগজে সকল ওই চিৎকার আজও আছে।
আপনি কিভাবে গিয়েছিলেন? নাক চোখ মুখ পেঁচিয়ে?
আমি কিছু পেঁচাই নাই, শুধু গায়ে একটা এইরকম শার্ট, একটা টাইট ফিটিং একটা শার্ট আর একটা প্যান্ট।
আল্লাহ হেদায়ত করুক ভাই আপনাদের। আমি এই অ্যাসিডের বিষয়ে আই এম সরি টু সে আই নেভার এভার মানে আমি কখনো কাউকে আমি ভিকটিম থেকে নিয়ে আসছি, বাট অ্যাসিড ছুড়ে মেরেছে তাকে কখনো আমি আমার শোতে জায়গা দিইনি। বাট আজকের স্টোরিটা এখানে থেমে থাকবে না, আজকের স্টোরিটা টার্ন করবে অন্যদিকে প্রিয় শ্রোতা, যে কারণে আমি ওকে ফ্লোর দিয়েছি। আপনি একটু সামনের দিকে আগান। হ্যাঁ, তারপর কি হলো?
তো ওই চিৎকার মেরে ও যে পড়ে যায়, পড়ে গেলি আমি পুকুর থেকে দুই তিনটা ছেলে গোসল করতে আসতেছে। তো এমনি আমার ফেস চেনে যে ও আমাকের খালাতো ভাই, ও যে গলির ভিতর পড়ে আছে ওরা তা জানে না, কিন্তু ও যে চিৎকার মারছে আমি এই কানের ভিতর আমি নখ দিছি, কি রে আমার শব্দ হয় কানের ভিতরে দিলিবার। ওই ছেলেরা যখন ওই গেটটা পার হয়েছে দেখা যায় গেটের দুই গলির মাঝখানে একজন গড়াগড়ি খাইতেছে, কিন্তু ও আর বলতেছে না যে কি মারছে, ও খালি করতেছে আমার পিঠ জ্বলে গেল, আমার পিঠ পুড়ে খাইয়া গেল। আমি ওখান থেকে ও চিৎকার দিলে আমি 100 গজ দূরে যাই, আমি জুতাটা আছিল জুতাটা আমি ফিক্কা ফালা দিই, ফালা দিয়ে আমি ওখান থেকে দৌড় শুরু দিই, আমি দৌড় শুরু দিই, দৌড় শুরু দিলে ওরাও পিছিয়ে পিছিয়ে তিন চারজন দাওয়া করে। তো আমাকে সামনের মানুষ দিকে কিরে দৌড় আসকে বললাম বাজারে যাওয়া প্রতিযোগিতা দিছে যে আগে যাইতে পারবো হে 1 লিটার কোকো কোলা খাইবো, ওরা পিছন থেকে বলতেছে ধর 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 কি হয়েছে তার বলতেছে না।
হ্যাঁ,
তো আমি চিন্তা করলাম আমি যদি মেন বাজারের ভিতর দিয়ে ঢুকি তাহলে তো আমি ধরা খাওয়া যাবো। আমি কি করছি মেন বাজারে যাওয়ার আগে হাতের বাম দিকে রাস্তা ছেলে মইটাতে ঢুকে পড়ি, ঢুকে পড়ে দুই তিনটা বাড়ি আমি ওভারটেক করি, করিয়া এক ওভারটেক করার পরে দেখা যাচ্ছে ওই আমার যে প্যান ছিঁড়িয়া গেছে এই জায়গায় অ্যাসিড লেগে প্যান পুড়িয়া গেছে, ইনে টান লাগে প্যান এই জন্য আর দৌড় দিবার হয় না। আমি কি হয়েছে এক বাড়ির পিছিয়ে ওয়া প্যানটা খুলে ফালা দিছি, দেব নিচের এই শর্ট প্যান পরিয়াই আমি মনে হয় পুরা চড়া পাতিলে বিজাড়া দৌড় মারছি, ওরা আর আমার দেখতে পারে না যে আমি কোন দিক গেছি। হ্যাঁ, খোঁজাখুঁজি করে তোরা ধারণা হয়েছে যে হয়তো মামার বাড়িতে গেছে না হলে যমুনা নদী সাইড ওই পারে গেছে, এছাড়া তো কোনো দিক যাওয়ার রাস্তা নাই। তা আমি মন থেকে অ্যাসিড মেরে গেছি, যাওয়ার পরে যা দিয়ে আমার মামাতো ভাইয়ের বউ উনি পাটায় মরিচ বাটতেছে, তো যায় উনার সামনে দাঁড়া মরে খাড়া আছে, খাড়া বাদে উনি ফিরে যাতে আমার কাছে শর্ট প্যান্ট খালি কইতেছে কি রে তোরে অবস্থা কেন? তো বললাম ভাবি তুমি একটু ঘরের মধ্যে আসে, তোমার হাতে আমার পার্সোনাল কথা আছে, কয় কয় হিনি কয় সমস্যা কি? বললাম না তুমি আইসো একটু। তো বলতেছে ভাবি এভাবে কথা, আমি তো একজনে অ্যাসিড মেরে থিয়ে আছি। তো অন্তন ভাবি হই না কি কস উনি আমার মনের দিকে তাকায় আছে। আর কথা কয় না, কি করলাম কি ব্যাপার, কি কও না কে তুমি কিছু কও, কাক মারছো করলাম খালা তো বিনে করবো না আস। আমি কই আন কি করবো, তাহলে কি করবি তুই, তোরে কি কেউ ধরছে, করলাম না ধরতে পারে না আমি কুন্দুরাম বাবু এই বন্ধু পালায় আসি। তুই কয় তুই তাহলে এক কাজ কর, তুই এই ঘরে রাখলি তোরা এই বাড়িতে আসবো। এই কয়া আমি ওই বাবিকে এই কথা বলছি বলে হ্যাঁ ও আমি বাড়ির ভিতরে আমি পড়ে গেছি যে আমার জ্ঞান নাই। হ্যাঁ জ্ঞান নাই তো আমার ওই ভাবি আবার কি করছে টাইনিয়া টুইনে বারান্দায় নিয়ে পানি ডালিতেছে না, পানি পানি ডালিতেছে আমি আর জানি না। আমি তো কয়া ওই কষি যে ভাবি আসিট মারছি এই পর্যন্ত কয়াই কি কথা কয় না, কয়া আমি ওই দাঁড়াম করে গেছি পড়ে মাটি যাওয়ার পরে পানি পানি ডালছে, ডালার পরে ইতিমধ্যে ওরা খোঁজাখুঁজি শুরু দিছে, ওরা তো ওই দিক চিকা চিকিছে কি হয়েছে বলে অ্যাসিড ছুড়ে মারছে। কাক বলে অমুকে কেটা মারছে বলে ওর খালার তো ভাই কোন দিক গেছে বলে এই দিক গেছে, তখন তো ওরা খোঁজাখুঁজি ও ও মুহূর্তের মধ্যে এই আধা ঘন্টার মধ্যে পুরো দুই তিন লাখা ধরে জেনে গেছে গা। হ্যাঁ আমি আমি যে ওই বাড়িতে আসি ইতিমধ্যে খুঁজতে 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 ওই বাড়িতে একজন আসে, আসে দেখা যায় আমার পানি ডালতেছে। হ্যাঁ পানি ডালতেছে আমার মামাতো ভাইয়ের বউ আবার ফের কি করছে আমার মামাতো ভাই সবাই দেহে নিয়ে এসে দেহে নিয়ে এসে বলছে যে এভাবে কথা তোমার ফুয়াতো ভাই তো এই কাজ করে দিয়েছে আমি কি করবো তাড়াতাড়ি ওর বাড়িতে খবর লাগাও। হ্যাঁ তো বাড়িতে খবর লাগাও তো ওর তো জ্ঞানই নাই খবর লাগাবো না বলে না খবর লাগাবো কয়াতে উনি পড়ে অজ্ঞান হয়েছে আমার বললাম আমি তো আমার জ্ঞান ফিরল জ্ঞান ফেরা বাদে আমি কোথায় ভাবি আমার খিদা নাইছে খুব আমি ভাত খাসি সকালবেলা বিকেল লাগাচ্ছে আমার খিদা লাগছে আমি তো না খাই খুব সন্ধ্যাও থাকি না নুন হাক পান্তা পশাবাসি যাক আমি খামুই তুমি আমার বাদ দেও আমার খুব খিদে নাকছে। হ্যাঁ আমি যে অ্যাসিড মেরে দিয়েছি আমারও দান দায় নাই তো পরে ডাইল দিয়ে আমাকে বাদ দিয়েছে ডাইল দিয়ে ক্ষুদা ডাইল করতেছে কিছুই নাই কলাম কাঁচা মরিচ পেঁয়াজ নাই কয়ে আছে কলাম তাই দাও তুমি তাই আমি ওই ডাইল দিয়ে ভাত খাইতেছি তো আমার একটা আমার ছোট্ট একটা রুমের মধ্যে আটকা রাখছে আর ওই মাঝে মধ্যে এ একজন এক দুজনের আইসে এসে জিগায় কি বাড়ি কই হ্যান ত্যান কলাম বাড়ি অমুক জায়গায়। হ্যাঁ তা আমি কয় তুই এ কাজ করছো গে কলাম কি করছি কয় তুই বলে অ্যাসিড মারছো কলাম হাও মারছি কি সমস্যা কি। হ্যাঁ আমার একটু বিশ্বাস আছে যে যতই জ্বর তুফান আসুক আমার মামাতো ভাইরা সামাল দিবার পারবে আমার এই বিশ্বাস আছে। হ্যাঁ আমাকে ওরা আইসে এলাকার যুবক পোলাপান আইসে ওরা জোট বান্ধে আইসে এসে কয় যে ছেলে যদি এই বাড়ির থেকে বাড়ায় বিচার না দেওয়ার তোকে পুরো বাড়ি কিন্তু আগুন লাগাই দেব। পরে আমার মামাতো ভাই কয় সমস্যা না আর আব্বারে খবর দিছি আসতে আছে সমস্যা নাই কেন যেটি হোক একটা মীমাংসা করে দিয়ে যাইব। তারপরে কলি আমি আমার জ্ঞান ফেরা আমি ভাত টাত খাওয়া দুইটা ওই ওইলা শুনে আমি মামাতো ভাই ডাক দেয় কই যে আব্বা আসলি তোমাকে মারিয়া ফেলা তুমি এক কাজ করো আব্বা আসুক বা না আসুক আব্বা আসলি আমার কিছু যায় আসে না না আসলি কোন কিছু যায় আসে না দাদা জানি আমার অবশ্যই আসে দাদা না আসলি কিন্তু আমার উপায় নাই আমার আব্বা আবার আমাকে দেখতে না এসে আগে আমার মানে তার বাইরের বাড়িতে গেছে আমার খালুর বাড়িতে গেছে পরে আমার আব্বা আর আমাকে দেখতে এসে নাই ওই ওই জায়গায়। হ্যাঁ তো কোথায় স্যার সমস্যা নাকি যেটা আমরা দেখতেছি এই আব্বা আপনার ওখান থেকে উনি সিরাজগঞ্জ নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে আমি তো আমার মামার বাড়িতেই প্রায় দুইটার দিকে আমার দাদা আমাকে দেখতেছে কোথায় দাদু ভাই এলাও উঠেছেন কইলাম কি হয়েছে কয়লার দরকার আছে একটু সই দেওয়া নাকবো। হ্যাঁ কইলাম এত রাইতে কিসের সই হ্যাঁ কয় না তুই এত বড় কাজ করছু সইটু না দিলে কাম হবো না কেস কাহিনী হইবার পারে এমনকি ফাঁসি হইবার পারে কইলাম ওই হবো ও দান্দা ভাইরে না যাও। হ্যাঁ তোমার এক নাতি না থাকলে আরো তো আছে চাইড আমি নাই তাতে কি হয়েছে কয় না তুই ওটাকে একটু খালি একটা সই দিব বলে একটা সই দেওয়া লাগবে বলো হয় একটা সই দেওয়া লাগবে। হ্যাঁ তা আমি যখন সই দিতে আসি এসে দিই অনেক লোকজন চেয়ারম্যান মেম্বার তখন ওই সময় বাবলু চেয়ারম্যান উনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তো আমাকে জিজ্ঞাসা করে ছেলে তোমার নাম কি কই আমার নাম মনির কই বাড়ি কই কইলাম বাড়ি অমুক জায়গায় বাপের নাম কি কইলাম যে বাপের নাম রবিকুল ইসলাম কয় অ্যাসিড ছুড়িয়া মারিছো তুমি আর অপরাধ কি জানো বলে কি মৃত্যুদণ্ড না হলে সর্বোচ্চ সাজা ১৪ বছর না হলে মৃত্যুদণ্ড আর বেশি কিছু তো না আর বেশি কিছু না মানে কইলাম হয় আর বেশি কিছু কি হারবেন ওই ফাঁসি পর্যন্ত এছাড়া আমার কিছুই করে হারবেন না। হ্যাঁ ওই চেয়ারম্যান কয় তুই কার সাথে চোখ রাঙিয়ে কথা কাছ তুই জানো কইলাম আপনি কি আপনি এলাকার চেয়ারম্যান আপনি পুরা ইউনিয়নের চেয়ারম্যান আমার চেয়ারম্যান তো আপনি না আমার জীবনের ডিসিশন আপনি নেবেন কি সমস্যা নাই আমাদের কি সমস্যা পুলিশে ধরে দিবেন দেন কোনো সমস্যা নাই আমি সব কিছু ত্যাগ স্বীকার হয়ে এই কাজ করছি। তখন তারা আর কি মনে হলেন যে আমার কয়ে তার সৈনি সৈন্য পাঠাইয়া দেন তারপর আমি বলি যে ঠিক আছে সমস্যা নাই সই আমি দিব সই দিব নাকি এসে তো আসলে সই দেওয়ার আগে মানে ওনার মানে আমার খালুর পক্ষের মুরব্বীরা বলতেছে যে না এই ছেলের সাথে তো বিয়ে শাদী হলি মিয়া সুখী হবো না, তো যত জরিমানা হয় আদায় করে এদের ছেড়ে দেও। তারা 7 লাখ টাকার জরিমানা দাবি করে,
মানে আপনার খালাতো বোন কে অ্যাসিড মারার কারণে।
অ্যাসিড মারার কারণে।
আচ্ছা,
আমার একটু বিশ্বাস আছে যে আমার আব্বা যে কোনো দুই মুহূর্তে 5-10-15 মিনিট 1 ঘন্টার ভিতরে 5-7 লাখ টাকা গোস করা তার কাছে কোনো ব্যাপারই
নেই।
তাই আমি জিজ্ঞাসা ওরা দাবি করে হলি ভারে আমার আব্বা প্রথম দাবি কয় যে 3 লাখ টাকা দিন, 3 লাখ টাকা দিব আর মিয়া বিয়া দিতে যত খরচ হয় আমি দিব, এই কথা বলবে। তারা কয় না চলব না।
ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম।
তো বলে জিজ্ঞাসা করে তাহলে আপনারাই বলেন কত হলিবার মীমাংসায় করবেন। তো তারা আর কি লাস্টে 5 লক্ষ টাকা পর্যন্ত ই করে। তা আমার আব্বা কয় ঠিক আছে কোনো সমস্যা নাই, 5 লক্ষ টাকা পেটেয়া দিমু আর যত চিকিৎসা বাবদ যত যা লাগে সব আমি দিমু। তা আমি ওই সিগনেচার দিয়ে দিয়ে আমি যা শুয়ে বসি। তা আজানের সময় আমি উঠছি, ওঠার পরে এই কুলাম যে খিদে লাগছে আমি খামু, পান্তা আছে নাই, গরম গরমের দিন কুলাম পান্তা থাকে তো পান্তা বুন্তা দিন আমি খামু, আমার খিদে লাগছে খুব। আমার মামি বলতেছে কি ব্যাপার তুমি খাওয়া নিয়ে আসো ব্যস্ত হইলে। বললাম যে খাওয়ার জন্য পেটের নিগেই তো এত কিছু, পেট যদি মানুষের না থাকতো মানুষ এত জীবনে পরিশ্রম করতে দায় দেয়। তারপর আমি টেহা কাজা নিয়ে ভাত আর আমাকে দেয় না, না দিলে আমি মন থেকে হাইটে আপনি টুকটুক করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পশ্চিম টোল প্লাজার ওখানে গোল চত্বরে এসে আমি দাঁড়াই। দাঁড়া চিন্তা ভাবনা কই যামো, ঢাকার দিকেই যামো না বগুড়ার দিকে যামো? বগুড়ার দিকে গেলি তো জানা জানি আছে বগুড়ার ফুর বাড়ি আছে ওখানে মনে হয় গেছে, যদি আমি ঢাকার দিকে যাই তাহলে তো অত সহজ আমার খুঁজে বাইরে করতে পারবো না। তা আমি করি কি টাকে হইরে মন থেকে 50 টাকা দিয়ে আমি এসে মহাখালী নামি টাকে, আমার ওই উত্তরবঙ্গের থেকে যে কাঁচামালের টাক গুলি আসে ওইগুলা চলে আসে আমি এসে মহাখালী নামি। আর মহাখালী নামি আর মহাখালী নামি কই যাবো এই চিন্তা ভাবনাই করি, চিনি না তো কোনো জায়গায় যামু কই এখন চিন্তা ভাবনা করি। করতে করতে আমি এক রাত মহাখালী বাস টার্মিনালে কাটাই।
আচ্ছা,
তখন আমার মনে হয় যে আমার বড় খালা কইছে যে উনি থাকে হলো পোস্তগোলা করছিমে করিমুল্লাবাগ ওই জায়গায় থাকে, পোস্তগোলা ব্রিজে যখন যাই তখন সকালে বেলা ওঠে যা দেখি যে জায়গায় আমার খালার বাসা আমি ওই জায়গাতে না হলে 50 বার গেছি। পরে বললাম এখান থেকে না সকাল থেকে ঘুরতেছি কতবার আসতেছি যাইতেছি এই জায়গা দিয়ে, পরে খালার বাসায় যাই, খালার বাসায় গেলি পারে খালা তো খালু দেখা কি রে তোর অবস্থা কে। তা আমি আর কই না কিছু কোনো কিছু কই না যে এই করছি। হ্যাঁ, তো খালো কয় তাহলে গোসল দে, গোসল দে খা দে ঘুম দে, দুদিন ধরে মানে দেহা যেতে আসে তো টোকায় গেলে হিরণসি হয়ে, হিরণসি কে আমি তখন ওটা বুঝি না। তো আমি খালাকে হিরণসি কয় কে কয় ওটা তুই বুঝবি না, গ্রামে থাকস তা হিরণসি তোরা চিনবি না। তা আমি ডুব গোসল দে খা দে ঘুম দি, আসারের দিকে আমার খালা তো ভাই কয় যে ভাই নাও যাই পোস্তগুলা বিরিয়ে যা বেড়ায় আসি। আমি এইভাবে দেখা যায় হুনে 15 দিনের মতো থাকি, 15 দিন পরে হুন থেকে আমি আসি তেজগাঁও কুনিপাড়া আসি মহাখালী, আসে আমার মামার ওই জায়গায় থাকি কানি প্রায় 1 মাসের মতো। আর ওই যে খালি দান দায় ওই শিক্ষার যে দিয়েছে কানের মধ্যে খালি ওই শব্দই আমি কই করে ইয়াসিডটা যে মারলাম, আসলে ইয়াসিডটা লাগছে কোন জায়গায় আর ও যে শিক্ষুর দিছে কি জিনিস এরকম যারা ইকুর দেওয়া লাগবে যার জন্য। তা আমি ওখান থেকে না আর কল পাই না, তাহলে আমি আলো দেখবো, আমার দেহার খুব ইচ্ছা হয়েছে।
এর আগে আপনি জানতেন না অ্যাসিড মারলে কি ধরনের ক্ষত হয়, চেহারার কি অবস্থা?
আমি আপনি দেখছি পোস্টালে অ্যাসিড ছুটবেন তো মরবেন, এগুলো আমি দেখছি কত অ্যাড দিছে। ওই সময় তো আপনার ভয়াবহ অবস্থা ছিল যে অ্যাসিড ছুটবেন তো মরবেন, এটা আমি জানতাম। লেখাপড়া যাই কিছু থাকে আমি তো জানি, আমি তো ই করি না ইনকে। তা আমি ওখান থেকে কি করি, বাড়িতে তো যোগাযোগ করি না, ওখান থেকে যাই আমি বগুড়া শেরপুর নামে, ওখান থেকে আমি মির্জাপুর এসে আমার ফুপুর বাসায় যাই। তার আগে এর মধ্যে ওই ওটা যে মিটছে, মেটার পরে ওই যে আমার খালাতো বোন যে স্কুলে পড়ত, ওই স্কুল থেকে ওরা আবার ফের কি করছে, স্কুল কমিটি আবার চাপ সৃষ্টি করছে যে কিরে আমাদের স্কুলের মেয়ের অ্যাসিড মারল আর বিচার আহ, আমরা তো কোনো কিছু জানবার পারলাম না। ওরা একটা ওইরকম একটু বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে আর কি। তো আমি ওই ফুবার তানে যাই, ফুবা দেখা যায় বৃহস্পতি এই আমাদের শনিবার আর এই মঙ্গলবার এই দুই দিন আমাদের বাড়িতে লুঙ্গি দিবার যায়। তো আমি ফুবার থেকে এগুলা শুনি, আর ওই দেখা যায় সারাদিন ওই সারাদিন গম খালি দেখা যায় এক বেলা খাসি তিন বেলা খাই নেই, যে ভাত না খামি এক সন্ধ্যে থাকতে পারলাম না। আর এই মানুষ দুই দিন তিন দিন না খায় খালি গমই পারি। ওই গমের বড়ি কিনে নিয়ে আসি আমার বন্ধুক দিয়ে, কিনে নিয়ে এসে ওই গমের বড়ি দুটো তিন ধরে খাই, খাওয়াতে হয়েছে সবসময় গম, যে গমের মধ্যে থাকলে মনে হয় তাহলে ওই দান দামার মনে মনে আর কানের মধ্যে মনে হয় শব্দ ঢোকবো না, তবে খাওয়া দাওয়া নাই ওই রকম ভাবে গম পারি আর ওই গমের ওষুধ খাই। হ্যাঁ, এক সময় দেখা যায় আমার গমই হয় না। পর আমি বন্ধু কই যে কি বন্ধু কি ওষুধ নিয়ে এসে দিছো, এই ওষুধে খাতে গমই হয় না। খোঁজ লাগায় ফুবাক কই যে, এবার আমি ফুবার কাছে কই ফুবা খালা তুবি না আছে কোন জায়গায়। হ্যাঁ, আমার ছোট মা একজা জিজ্ঞাসা করেন যাওয়াক, আমার দেহার খুব ইচ্ছা হয়েছে। কয় কে কলাম যে ও যে চিক করে দিছে কি জন্য, আমি এইটু দেহার নিকে আমার খুব ইচ্ছা হয়েছে আমার এইটু। পর আমার ফুবা যায় আর কি, আমার ছোট মা এক বলে যে গেদা তো আমাদের ওই জায়গায় আছে, তে আলাউ দেখবে আর চায় ঠিক আছে। তো আমার ছোট মা আবার কয় যে দুলা ভাই তাহলে আপনি কথা খালি কইেন না, আমি দেহানের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তো কইলাম যে কোন জায়গায় দেহানের ব্যবস্থা হয়েছে। তো আমার ফুবা কলে সমস্যা না, আমি খোঁজ তোমাকে এনে দিবনি, কোন জায়গায় নিয়ে রাখছে আমি নিজেই জানি না। আমি সব আত্মীয় স্বজন বাড়ি খোঁজ নিছি যে আমার খালা তুমি রাখছে কোন জায়গায়, আমি কোন জায়গায় খোঁজ পাই না।
মানে ওকে দেখতে চান?
মানে দেখুন যে আসলে আর অ্যাসিডটা ছুড়ে মারার পর আর অবস্থা ডেকে আমি এটা খালি দেখবো আর কিছুই না। তো খোঁজ পাই না পাই না পাই না পাই না না পাই আমার মনের মধ্যে এক খকটা লাগে যে আমার ছোট মাও তো ধর্ম আত্মীয় করছে, তাহলে মনে ওই বাড়িতে আছে, কারণ সব আত্মীয় স্বজন বাড়ি আমি খোঁজ লাগাছি কোন জায়গায় নাই, তাহলে ওই জায়গায় আছে। আমি আমার ওই কি করি, আমি আমার ফুবা ফুবুক না কয়ে আমি বাইরে যাই, বাইরে যাই আমাদের মাস্ক লাগাই, আমি মাস্ক লেগে আমি যাই এলাকায় যাই, এলাকায় যাই না আমার গ্রামের দুই তিন গ্রাম ফাঁক দেওয়া রাস্তা, আমি ওই দিয়ে যাই 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 হেরান ওই বাড়িতে যা আছে আমি তাও শিওর না। তা আমি হুট করে যাই, যাওয়ার বাদে যে বাড়িতে রাখছে উনারে তো আমি দেখছি, নানি হরে কই উনারে আমি দেখছি। তো যাওয়া বাদে ওই নানি আমার কাছে কি ব্যাপার নাতি তুই এই জায়গায়, বললাম তোমাদের বাসায় কি কোনো মেহমান আছে? কয় হ আছে একজন। কইলাম যে নাম কি? তো কয় যে নাম হলো এই। তো আমি কইলাম যে গেছে কই, কয় ডাক্তারের ট্রিটমেন্ট নিবার গেছে। তো বললাম আসবো কখন? কয় যে আসবো যে কখন তা তো শিওর নাই। কয় কে কলাম আমি আলো দেখবো। তো আমি নানিকে আর কই নাই যে কাজ আমি তো করছি। কয় আচ্ছা ঠিক আছে দেরি হাত। তা আমি দেরি হতে তুই মাগরিবের আজান দেয় না আসি না। তা আমি আবার চলে আবার ফের বগুড়া চলে গেছি ফিরে। যাওয়ার পরে বগুড়া ফিরে যা দুই দিন থাকছি, থাকার পরে না আমার গোম হয় না কিছু, তো আমি কোনো দিকে শান্তি পাই না। তা আমি বাড়িতে ফোন দিছে আব্বার মোবাইলে ফোন দিছি, দিয়ে আমি কছি যে মার হাতালা কছি খালার হাতালা কথা বল। দিছে খালার কাজ দিছে, করলাম যে কি অবস্থা খোঁজ বাজনে আর না আমার, তুমি চলা জুলো আমার কাছে হাতে টেয়া পয়সাও নাই, কিভাবে চলতে হি না চলতে হি। তো কইতেছে তুই কই আসস, করলাম যে আমি কই আস আপনি তো জানেনি। কয় আচ্ছা ঠিক আছে আমি দেহানের ব্যবস্থা করবো নি, তাহলে তুই বাড়িতে। তো কলাম কখন আসবো? কয় যে বিকাল টাইমে আসবো যাতে কেউ না দেয়। তো এই যে বা ছোট দিন, তা আমি বিকাল টাইমে বাড়িতে যাই, বাড়িতে যাই না বাড়িতে যাই তাও আমাকে দেখায় না, শুনি যে বাড়িতে আসেন কই আছে তাও জানি না, দেখায় না না দেখালি। এক পর্যায়ে আমার আব্বা আমাক মানে দেহে দেহে যে আমি বাড়ির পিছাড়ায় আমি বসে আছি। হ্যাঁ, পরে দেহে দেখা হলি পারি ওই রাত্রি, দেখা হলি পারে আমাকে আর কিছু কয় না। তাই আমি বলছি না আব্বা মনে হয় কিছু কবো না, দেখলো যে তো কিছু কবো না মানে কলিটা তখন কইলেনি এ যে এরকম লোক আমি নক করে আসি, নক করে থাকা বাদে রাত আটটার দিকে আমার দাদা জামাক ডাকতেছে, আমি শুয়া পড়ছি ওই যে তাঁত ঘরেই শুই, আমার দাদা জামাক ডাকতেছে, কইতেছে ও টেক্সি, কইলাম কে কি হয়েছে, কয়না ওলা ডুব গোসল দে আনে গো, কইলাম এত রাতে ডুব গোসল দে কি হবো, কয়না দরকার আছে নু যাই, তা আমি গেছি যায় আমি ডুব গোসল দিয়ে একটা নতুন লুঙ্গি দিছি, আমি লুঙ্গি ডো পড়ছি, পড়ার বাদে দিচ্ছি বাড়ি ভরা মানুষ, কেটে এত মানুষ কে না আমাক দেখতে পারছে সবাই, যে আমি আসিদ মারার পরে এখনো কিরম আছি, আমার বইয়ে হিম্মত আছে কিনা, তেমন সেই জন্য মানে আমাকে দেখ দেখার জন্য সবাইছে আসা বাদে উট করে দেয় যেন আমার চাচাতো ভাই শ্বশুর উনি আবার হাফেজ, তো উনি এসে করতে পুতুর আইসো এদিকে আইসো আল্লাহ, তো গেছি যা আন ফিরে আর হুর বসে করতে বসো, তো পরে দেখি যেন ওই বিয়ার যে ই কলমা পড়ায় ওইটা দেখে কইতেছে, তেমন কইছে না আমি তো বিয়া করবো না, কয় কে বিয়া করবে না কে অ্যাসিড মারছে বিয়া করবে না, কলাম বিয়া হওয়ার জন্য তো আমি অ্যাসিড মারি নাই, আমি বুঝাবার চাচ্ছি যে একজন মানুষের কষ্ট দিলে যে নিজেরও কষ্ট কোথায় লাগে, বুঝানোর জন্য অ্যাসিড মারছি, এক পর্যায়ে আমি বিয়ার আসর থেকে আমি উঠে গেছি, মানে বিয়া কি বাড়ির সবাই বাড়ির লোকজনে আশেপাশে বাঘি শরীর আড়াই আমি উঠে চলে আসছি, আসে আমি আবার শুছি, তখন আমার দাদা এসে কইতে যেন কি উঠে আসলো কে, কলাম মনে বিয়া পড়াইব বিয়া মানব না, তো আর বিয়া হলে আমি বেকার লোক নিজের বাদ জোটা ব্যাপার না বিয়া হওয়ার, কয় তুই খালি বিয়ার হওয়ার যত সমস্যা আছে আমি দেখি, কইলাম না বিয়ার সাথে আমি হরমু না, বিয়া বাদ দেয় কি আছে তাই, আর তোমাকে তো মনে করা দিছি যে যত টেয়া পয়সা লাগে মিটাই বিয়া, তো কইতে আছে না টেয়া পয়সা তো মিটাবার ফেন না ঝামেলা হয়েছে, তুই খালি বিয়ার হওয়ার তা বাদে তুই যে দিক মন চাই তুই যাইস, কইলাম আচ্ছা ঠিক আছে যাও তোমার কথা রাখবো, বাপে যদি কইলেন এই কথা আমি জীবনে রাখলাম না, এই কথা কয়াতি আমি উঠে আসি, উঠে আসে আবার ফিরিয়ার ঘুর বসি, আমাদের দেশে কাপড় কাছা ফিরিয়া তো অনেক ওষার ওষার করিপুর আমি বসি, বসার বাদে কয় তো আমি আলহামদুলিল্লাহ তিনবার কয় আমি উঠে আসি, উঠে চলে আসি, আসা বাদে তখন দাদা কয় তাহলে আমার কাছে এসো, তো আমি এসে ঘরে শুছি, ঘরে তখন বিল্ডিং এর কাম কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঘরে শুছি সবার বাদে রাজধানী 12টা কি 12:30 বাজে, ওই সময় দেখি যেন আমার খালাতো বোন হলুদ কাপড় হলুদ এখানে কাপড় পরেছে,
এই প্রথম দেখা মানে যাকে
অ্যাসিড মারার পরে এই প্রথম দেখা,
ওর নাম যেন কি,
ওর নাম মমতাজ,
মমতাজ হ্যাঁ,
তে ও আইসা উনি দাঁড়াইছে, দাঁড়ান বাদ আমি আমি আর কিছু কইতেছি, কইলাম কি ভাই এত রাইতে হিনে কি চাও, কয় না দরকার আছে, কইলাম কি দরকার সকালে কয় আনি যাও, তা আমার যে আমি সকালবেলা উঠাই আমি চলে যাবো ছেলে, তে না যায় না, তা আমি কই কে যাই না কে, কই কি হয়েছে সমস্যা কি, কয় আমি হিনে ঘুমাম, কইলাম আমি হিনে ঘুমাই বে ইহিনে ঘুমানোর জায়গা আছে, ইহিনে আমারই হজ হুলুম হওয়া গেছে, তারপরে দাদা হয়েছে, তো আমি দাদাকে ডাক দিলাম, দাদা উঠেছেন কি, কয় কি হয়েছে, কইলাম ওই যে কালা তুবি না দেখতে আছে, তো আমার দাদা বাবু উঠে চলে গেল ছেলে, তেমন হচ্ছে দাদা মনে হয় বাইরে প্রসাব টোসাব করে গেছে আসবো না, দাদা আর আইসে না, দিন মনে 12টা 1টা 2টা বাজে যায় তাও যায় না, কইলাম কি সমস্যা কি তোমার তাই গাও, কয় আমি ঘুমাবো না, তো আমি কইলাম আমি ওই তখন কি করছি খাটের বুতেন এখন চাদর নিয়ে এসে ফলরে বিষায় আমি ফলরে ঘুমাই, কইলাম তাহলে তুমি খাটের উপর ঘুমাও আমি ফলরে ঘুমাইলাম, তো ও যেদিন বিয়ে হয়েছে ওই এইভাবেই বাসর আমার, তো খাটের উপর ঘুমাইছে আমি নিচে ফলরে ঘুমাছি, ফলরে ঘুমাছি আর চিন্তা মনে হচ্ছে যে জিজ্ঞেস কম নাই যে তোমার পিঠে কি হয়েছে না হয়েছে, মানে ওই সাহস আর পাই না, একটু মারলাম আমি আবার আমি উল্টে জিজ্ঞাম যে তোমার পেটে কি পিঠে কি হয়েছে কতটুকু পুড়ছে না হয়েছে, হ্যাঁ এটা আর আমি জিগাই না জিগে ওর মতো খাটে ঘুমাইছে আমি নিচে ঘুমাছি, ঘুমা সবার ফজর নামাজের আগ দিয়ে আমি চেতন পা দিই যে ও আমার আমি ডান দিক ফিরছি, ফিরে দিই যে ডান সাইডে ও ঘুমাছে, তেমন কল কি বার তুমি হিনে হয়েছো কখন, কয় কে আমি হিনে তুমি ঘুমা সবা দে হয়েছি, হ্যাঁ তো কল আমি হিনে হয়েছি ওকে যাক চৈর করে হোক আমি যে দেখলি কবো কি, কয় না তোমার আর আমার তো বিয়ে হয়েছে, কল হয় কিসের বিয়ে যা এই সমস্ত বিয়ে ফিয়ে আমি মানি না, যা হয়েছে হয়েছে জাতি হওয়ার ইন্তান এইগুলা কইতে আসি আমি,
তখনও জানেন না ওর শরীরে আপনার কি ক্ষতি হয়েছে,
আমি ওটা দেখি নাই,
আচ্ছা
তারপরে ওরকম কান্নাকাটি শুরু দিছে, ওরকম কান্না শুরু দিচ্ছে, তাহলে আমি কান্দি কলম কান্দিব কান্দু গা মহিলা মানুষ আগে চোহের পানি একবার বাড়িলে তো থামান যায় না, তো কান্দিয়া কান্দি দেখলে নক থাকবে না, এক পর্যায়ে দেখা যায় যেন ও পরে কইতে আসে যেন তুমি এরকম একটা কাজ করলে আজকে আমাকে বাসর আয় তুমি হইলে ফলরে আর আমার একলা খাটে, কইলাম আমি একা একা ঘুমে আমি অভ্যস্ত, আমি জি কে যে কোনো জায়গায় আমি জঙ্গলে গেলে একা ঘুমাতে পারবো সমস্যা নাই আমার, কান্না শুরু হয়েছে, কইলাম কান্দর কি হয়েছে সমস্যা কি, হ্যাঁ তুমি যে আমাকে অ্যাসিড টো মারলে, কইলাম আমি অ্যাসিড মারছি মানে আমি অ্যাসিড মারি নাই, কয় না তুমি মারি যাবো, কলাম আমি আসি মারম কোন দুঃখে, কয় মানুষ তো কত হাজার হাজার লোক দেখতে আসলো আর তুমি একবারও জিগাইলে না অ্যাসিড তো কই লাগছে, কলাম আমি মারলিস না আমি তো জিগা মজে দেখি অ্যাসিড কই লাগছে। পরে আর কি যখন পিট তো দেয় কিন্তু এই আমি ফিরে আসা এইরকম সারায় এই একটা দুইটা নখের এই এতটুক যাইব পিটের মাছ খান দিয়ে একবার এই বরাবর এরকম দায়ের হয়েছে একবার এরকম ফাঁক হয়েছে মাংসটা মাংসটা আপনার আগুনে পুড়লি যেরকম ওইরকম ভাবে ফাঁক হয় মাংসটা আপনার কষাটা যে ষাট মাংস কাটে ওইরকম একবারে থুরা থুরা হয়েছে। তা আমি দিয়ে আমার শরীরে পশম জড়ে উঠল কি রে অ্যাসিডে এইরকম ক্ষতি হবো ওই দেখে আমি আরো ভয় পাওয়া গেছি কি রে মারলাম শিশিদের ঢেয়াল যত দূর সম্ভব এতটুক কতটুক নাকছে না জানলি এর জন্য এই অবস্থা। ও আবার কি কইছে আপনার ওইটা থামানোর জন্য ওই যে আপনার কোমরের এই জায়গায় এরম ভাবে আঙ্গুল দিছিল যেখানে এই আঙ্গুলটা এরম ভাবে দিছে এই পুরো আঙ্গুলটা এই পুরো আঙ্গুলটা একবারে ওই জায়গায় একবার চিহ্ন হয়ে হয়েছে আর ওই জায়গায় আরো খাওয়া দিয়েছে আরো বেশি।
প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নেব, পর্যায়ে আপনারা শুনছেন সিক্রেটস। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি আপনি খুব সহজভাবে খুঁজে পেতে পারেন আমাদের চ্যানেলটি, ঢাকা এফ এম 90.4 নামে আপনি সার্চ করবেন, সার্চ করলে আমাদের চ্যানেলটি চলে আসবে যেখানে প্রায় 135,000 মতো সাবস্ক্রাইবার আছে রাইট নাও। আপনি গিয়ে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের যে বেল বাটনটি দেখতে পাবেন ওটা অন করে দেবেন, তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা জানতে পারবেন যে আমরা কখন এখানে আমরা নতুন এপিসোড আপলোড করছি। অনেকে রাতের বেলা শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি, শুনছেন ঢাকা এফ এম 90.4। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার, শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সিক্রেটস শুনছেন আপনি এবং আমার আরও একটি অনুষ্ঠান যেটি প্রচারিত হয় প্রতি বুধবার, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আগামী বুধবার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। একই ফাঁকে বলতে চাই আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি
09611904। দাঁত গোষ্ঠী গোষ্ঠে বাইরে ফের ঢাকা বিলা চলে আসছি, চলে এসে এভাবে থাকতে 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 আমি যে নতুন বউ ফেলে দিয়েছি আমারও কোনো দান দায় নাই মনের ভিতরে, এদিক সেদিক ঘোরাফেরা হই, মহাখালী বাস টার্মিনালে আমি তেজগাঁও থেকে এইটাই আসি আবার ফের যাই, এরকম করতে করতে না ভালো আর লাগে না ভাই কই কই যাবো, কইলাম তাহলে বেলকুচি যাবো, বেলকুচি যায় তাঁত বুনাই গিয়া, তাঁত বুনাইলে তো অন্তত তাও নিজের বাদ তো জোটা হারমোনি, তাই মন থেকে বেলকুচি যাই, যা হেরে তাঁতের কাজ জানাই আছে, তো ওই লুঙ্গি বুনাই 25টা পিস মজুরি, ওই দিন 3 পিস 4 পিস করে বুনাই, দেখা যায় যে 9টা 10টা খোরা কি পড়ে প্রতি মিল, তিন বেলা খালি পারে 33টা 30টা 28টা 26টা এরকম ভাবে পড়ে, ওইভাবে খাই হুনি থাকি, তো ওই খোঁজ বাসার নেই না, আর বাড়ির থেকে ওরা খোঁজা শুরু দিছে, মানে বাড়ির থেকে আমার শ্বশুর যা চাপ সৃষ্টি হয়েছে, কি ব্যাপার আমার শ্বশুর আমার বাড়িয়ালি কানতে গেছে, আনবার যাওয়ার পরে আমার শ্বশুরও জানে না যে তার মেয়ে আমার সাথে বিয়ে দিয়ে দিছে, আমার শ্বশুরও জানে না, মানে আমার শ্বশুর বাড়ির কোনো লোকজনই জানে না, পরে আমার জন্য গেছে যাওয়া দিয়ে কয়েছে যে এরকম কোথায় সওয়াল তো বাড়িত নাই, সওয়াল তো বিয়ার তিথিয়ে পলাইছে, তখন আমার শ্বশুর কয়েছে কি ব্যাপার বিয়ে দিলেন আমাকে আল্লাহ জানালেন না, আমাকে মিয়া এরম আপনি চিকিৎসার কথা কয়ে নিয়ে আসলেন, তা আমাকে তো একটু জানান উচিত আসিল, আমাকে তো কিছুই জানালেন না, তে আমার আব্বার আমার শ্বশুরে বলছে, বলে যে মানে এটা আমি শুনি না, আমার শ্বশুরের তান শুনছি আমি, না সমস্যা নাই গে, আমার সওয়াল যে হতে অ্যাসিড মারছে তোমাকে না টেহা 5 লাখ আমি দিলাম, মেয়েরও তো তোমার বিয়া দেওয়া লাগবে, হ্যাঁ এজন্য টেহা টোয়া দিয়া পারবো না, এজন্য যে অ্যাসিড মারছে হেরাতে বিয়া করে দিছি। তো আমার শ্বশুর আবার জিজ্ঞাসা যে তাহলে মেয়ের আপনি টেহা দিয়ে শিখে আরো আসলেন যে জরিমানা দিমু, আর আপনি এই কাজ করলেন আমারও তো মুরব্বী আছে তাদের সাথে আমার পরামর্শ করা লাগবো। তখন আমার শ্বশুরে বুঝ দিছে যে সমস্যা নেই কে, আপনার মেয়ে 14 ডিসিমাল জায়গা দিব আর হাতে কানে গয়না দিব।
এটা আপনার বাবা বলছে?
হ্যাঁ বাবা বলছে, এটা আমার শ্বশুর বলছে। আমার বলার পরে আমি না তান উল্টে আমারে খোঁজা শুরু দিছে, খোঁজে 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 পায় না পায় না পায় না পায় না। তা আমার দাদা আবার ফের আমাকে যদি 1 টানা 15 দিন না দেখতো নিজে পাগল হয়ে যেত দেহার জন্য, কিন্তু নাতি এত দিন গেল খোঁজ নাই। তা আমার দাদা খুঁজবার দিকে বাইর হয়েছে, আমার বাইর হলি পারে তে বৃহস্পতিবারে ওই দেখা যায় সারা সপ্তাহ কাজ করলি বৃহস্পতিবারে মজুরি দেয়। তা আমি বৃহস্পতিবারে মজুরি নিয়ে বললাম তাহলে এলাম নানির বাড়িতে, যা ঘুরে আসি গে, নানির বাড়িতে যাই না। আর নানির বাড়িতে গেছি, নানির বাড়িতে গেলে আমার মামারা মামাতু ভাইরা মামিরা এখন সবাই আমার দেয়া ভয় পায়, কই কি রে মামারা আমার দেয়া ভয় পায় গে। তা আমি আর কই না যে অ্যাসিডটা, ওরা বুঝবার পারছে যে তাহলে বাইক নেওয়া নয় অ্যাসিড এখান থেকে চুরি করেছে, রাত্রে যে তো নিচে ঘুমাইছে ওই অ্যাসিড এই জায়গা থেকে চুরি হয়ে মারছে। তা আমি গেলি বারে দুপুরে খাওয়া দাওয়া করছি, হওয়ার বাদ দিয়ে আমার দাদা আইসে কেছে কি ব্যাপার বাইক কোনে থাকস তুই, তোর খোঁজ নাই আজ 2-3 মাস হইল। বললাম আসি এক জায়গায় পড়ে মরি নাই পয়সা আসি, অত সহজে মরমু নাই। তে কয় বাড়ির যাও নাই, বললাম বাড়ির যাবো কি পাগলে কথা কথা, বাড়ির যাবো না বাড়ির তান যা আসি আসি বাড়িতে আর যাবো না। কোথায় এরম নতুন বউ থেকে পলালু, বললাম বিয়া তো তুমি হরাইছ, তুমি কইছ বউ দেহা শোনা তুমি করবে, বউ কি করবে তুমি গুলিয়া খাইবা বাতে হেদ দেখাইবা তোমার ব্যাপার।
এটা আমি কাকে বললেন?
আমার দাদাকে বললাম। তে কয় আসার সমস্যা নাই ভাই তুই বাড়িতে আগে নু। তো বললাম না আমি বাড়ির যাবো না, কয় বাড়ির যাবো না কে, বললাম না দাদা যাবো না বাড়ি হুদায় টানাটাই সয় না। এক পর্যায়ে আমার দাদা আমাকে জোরে ধরে সেই সিক্কু শুরু দিছে। হ্যাঁ তো বললাম আচ্ছা ন যাই আমি বাড়িতে, পরে বাড়িতে গেছি যা বাদে ওই দেয়া যাই যে বাড়িতে কাজ কাম করি, বাড়িতে কাজ কাম করি রাত্রে আমি শুই এক ঘরে, দেয়া যায় আমার বউ শুয়ে আর এক ঘরে, এইভাবেই থাকি। ওই অ্যাসিডেরই আমি ওর কাছে শুই না, মানে ভয়ও আমি ভয়ই যাই না কাছে।
খুব ভালো করে অবজার্ভ করবেন, আমি আছে চুপ করে পুরো গল্পটা শুনছি, লাস্টে অনেকগুলো কথা বলবো এই কারণেই, কোনো কিছু ইন্টারাপ্ট করতে চাচ্ছি না। ওর বলাটা সহজ সরল, কিন্তু ওর জীবনে যা ঘটে গেছে বা যা করেছে বা যেটা রেজাল্ট সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত রকমের স্টোরি। আপনি কোনো ইকুয়েশনে যাইন না, শুধু শোনেন। হ্যাঁ বলেন। তারপর
আমি বাড়িতে এইভাবে থাকি, আমি থাকি আমি দেখা যায় যে কাজ করতে করতে কাজের ঘরে ঘুমায় থাকি রাত্রে। তো বাড়ির ভিতরে যদি সময় হয় খাওয়ার সময় শুধু যা খাই খাওয়া দাওয়া বাইরে হয় আমি বাড়ির বাইরে চলে আসি। তো ওইভাবে দিনকাল চলতেছে, সপ্তাহ শেষে দেখা যায় 15টা আমার হাতে ধরে দেয়, ধরে দিলি ওই 15টা দিয়ে আমি চলি। তা আমি এইভাবে 5 মাস 6 মাস বাড়িতেই আসি, বউয়ের সাথে আর দেয়া সাক্ষাৎ নাই। এইভাবেই হের হের দান্দা হে আছে আমার দান্দায় আমি ওই কাজ কাম করি, এইভাবেই চলে, এইভাবে চলতে থাকে, চলতে থাকতে 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 15টা দিয়ে গেলে একজন মানুষের 7 দিন যায়। তা আমি আমার সৎ নায়ক কই মা এইভাবে ছুটি হাত 15টা দিয়ে কি হয় এ যুগে কও, একটা ছবি জুল দেখতে যায় তা 12টা টিকিট নেয় আপ ডাউন 10টা ভ্যান ভাড়া, তো 15টা দিয়ে কি হর মা আমি। তো আমার ওই ছোট মা চুরি হয়ে নক নক করে আমাকে 20টা 30টা স্টামাক দেয়, তা আমি তো বিজিরি খাই না, তখন আমার দেখা যায় ওইটা দিয়ে চলে যায়। তো এইভাবে চলে 1 বছর আমি খুব কষ্ট করে চলি। হ্যাঁ এর মাঝখানে যদি আল্লাহ 19-20 হয় আমার বাপে তো এই বইয়ের সামনে পিটানি শুরু দেয়, মানুষ জন আর দেখে না। একবার তো পুরো গ্রামে মানুষ জড়ো হয়ে এমন পেটা পিটছে আমাকে যে আমি কি কমু, এর বেদ না মারাই যায় আমি এনে এসে 2 ঘন্টা বসে আসলাম সোজা দাঁড়াবার পারি নাই, এত পেটা পিটছে। আমাদের দেশে চিনবেন কালেক্টর গাছ আছে কালেক্টরের ডাল দিয়ে, মানে এক মাত্রান পিটছে বাইংছে আর ফালাইছে, অ্যাসিডটা কি জন্য মারলো এটা কয়। আমি কছি না, আমি কছি আমার জীবন গেলে আমি কমো না, যে কে জন কি জন অ্যাসিড মারছে আমি আর কমো কেজন। তো এইভাবে গেলে আমি পরে কি হলো এল্লা 19-20 হলে আমার বউ এল্লাতি নালিশ জানায় ও আর উপরে বাপে তো আতের কাছে যে ডাফায় ওইটা দেয় মার শুরু দেয়। আমি কই কি রে ওইটা বললাম আমার বউ, আর আমার বউ হয় আমার বিরুদ্ধে খালি কমপ্লেন হরে, আমি কি এতই খারাপ হয়ে গেছি। তা আমি ওইটা কিছু দেওয়া যায় অনেক সময় দাদা এসে থামায় দাদি এসে থামায় এইভাবে ইয়ার। তা আমি বিরক্ত হয়ে গেলাম যে না এত মায়েরা সহজ না, আল্লাহ উনিশে তানবিশ হলি এরম মারপিট মনে মনে হরি আর ওই রাত্রে যা কেলাবে ঘুমাই কেলাবে যাই ওই রাত্রে আমার খেলা দেওয়ার খুব নেশা খেলা যদি শুনে যে রিয়াল বার্সা এসি মিলান ইন্টার মিলান লিভারপুল ইল্লার দলের খেলার কথা শুনলে আমি পাগল হয়ে যাই খেলা আমি দেখমই তো আমি কন্ট্রোল রুমে যাই গ্রামে ডিসলাইন এসে কন্ট্রোল রুমে গেলি ওরা তো সারা রাতে জাগ না থাকে আমি যা কই দোস্ত আজকে এই এই খেলা আছে কয়টায় কয় পৌনে একটায় পৌনে দুইটায় কয় তুই দেখবো কলম হওয়া দেখবো না আমার উদ্দেশ্য তো আমি রাত্রি উনে কাটাম আমি আজ
ওইভাবে থাকবেন না তাই তো
ওইভাবে খেলা দেখে ওইভাবে কাটাই তো এক বছর কাটানোর পরে আমার চাচাতো ভাই আমার চাচাতো ভাই আবার ফের গ্রামে বিয়া করছে মি আবার এসে ঘরে উঠছিল ওঠার পরে তাহলে এক বছর ওই নাই কিছুদিন হয়তো বাদ আছে তে আমার শ্বশুর বাড়ির থেকে ওইরকম চাপ সৃষ্টি আরে হল্লিবারে কয়তালি মিয়া অনুষ্ঠান হয়ে আমরা নিয়ে আসলাম হ্যান তেন তার আব্বার কাছে ঠিক আছে তাহলে আমার চাচার সাথে পরামর্শ কয়তালি সওয়াল তো দুইটি তোর ডোয় ভরে বিয়া করলো আর আমার ডো তো এইরকম করছে তাহলে কি করা যায় কয় তাহলে একটা অনুষ্ঠান হয়ে কয়া বিয়ে আসা দেওয়া যায় তা আবার ফের নতুন হয়ে অনুষ্ঠান হইল আমাদের গরু মরু লোকজন দাওয়াত করে খাওয়ান টাওয়ান হইলো যখন যেদিন বিয়া হলো আমাকে নিয়ে গেল আর মানে বিয়া আমরা আনবে যাবো আর কি বিয়া তো আগেই হয়েছে আমরা খালি অনুষ্ঠান দেওয়া বাঁধাতে আছে তো আমি যাবো তে একটু বিয়ার তো একটা মানুষের প্রস্তুতি আছে আমার তাও নাই সকালবেলা ওইটা আমার ছোট মা এসে পাঁচশো টাকা মধ্যে থেকে দেখ জোড়া জুতা আর একটা শার্ট কিনে নেয় ক্যা কয় কালকে বউ আনবার যাবো আনি করলাম যে এই অবস্থায় যাওয়া যায় পাঁচশো টাকা দেখ জোড়া জুতার শার্ট হয় পাঁচশো টাকা ঢেল দেওয়া ফালা দিছি দিলিবার আমার ছোট মা দিয়েছে ওর হাতে আরো পাঁচশো টাকা মরে আমার হাতে মধ্যে দিল তা আমি ওই এক হাজার টাকা দিয়ে আমার বিয়ার বাজার করলাম এক জোড়া জুতা কিনলাম একটা শার্ট কিনলাম স্যান্ডেল গেঞ্জি টেঞ্জি কিনে কয়েকটা ডানে বাই রাখলাম রেখে গেলাম এইভাবে আমি আমার স্কুলে সব বন্ধু বান্ধব এক দাওয়াত করলাম দোস্ত আমার বিয়ে এত কয় এতদিন পর করলাম হ্যাঁ কি করা যাবো ভাগ্য আছে এইভাবে পরে গেলাম আমি বিয়া গেছি বিয়া বাড়ি যে অত লোকজন হয় আমি কোনো বিয়াতে দেই না বহুত বিয়া খাসি জীবনে দেখছি মানে সবার উদ্দেশ্য আমাকে দেহার আসার এই মানুষ অ্যাসিড মারছে কয় কি মানে লোকজন বাইরেই বেড়া হয় না আমি ঘরের মধ্যে সিটকারি দরজা খুললি লোকজন হুম হুমের ঢোকে আমাকে দেহার জন্য তা আমি আমার মতো আছি পরে নিয়ে আসলাম বউটো নিয়ে আসলাম এইভাবে নিয়ে এসে এখন এইভাবে একা একাই থাকি তে ওই আমি একা ঘুমাই এক ঘরে একা ঘুমাই দেয়া যায় যে ওই আমার বউ এসে পায়ের কাছে বসে থাকে না চেয়ারে বুড় বসে থাকে তা আমি কই বসে থাকো কয় আমি ঘুমাম কলাম ঘুমাও খাটে বুড় জায়গা আছে ঘুমাও না আমি দোপায় হয়তো মাটিতে আমি পাটি পিছা মাটিতে শুই আকু উপরে রাই এইভাবেই চলে এইভাবে এক বছর বেশি পার হওয়া যায় তেরো চোদ্দ মাস পার হওয়া যাওয়ার পরে তখন আমি জিগাই আস্তে আস্তে জিগাই কি ব্যাপার তোমার গাও কি শুকাইছে কয় কে দেখো তা আমি দেখি যে এমন অবস্থা হয়েছে আমার দেখলি শরীরে বসন একবার জাড়া দেওয়া
আপনি ডাক্তারের কাছে নিতেন না
ডাক্তার ট্রিটমেন্ট করতে আমার আব্বাই করে ওনার পরিচিত ডাক্তার আছে ওই ডাক্তারের মাধ্যমে চিকিৎসা হয় আর ডাক্তারে ডাক্তার প্রথম দিন জিজ্ঞাসে বলে আমি ছোট মায়ের কাছে শুনছি জিজ্ঞাসা কিভাবে পুড়লো কিভাবে তে বলছে যে এরকম গরম পানি ঢেলে পড়ছে তো ডাক্তার বলছে পিঠের উপর কোনদিন গরম পানি ঢেলে পড়ে পায়ে পড়বো হাতে পড়বো ডাক্তারে কার বলে নাই যে এটা পুলিশ কেস এটা আর কিছু বলে নাই
বুঝছি হ্যাঁ তারপর
এইভাবে চলতে আমি দেহার চেষ্টা করি ওইটা দেখ তোমার পিঠের ঘাও শুকাইছে কিনা ওষুধ পাতি ঠিক মতো খাইতেছে কিনা আমি এগুলা জিজ্ঞাসমিগাস করি জিজ্ঞাসমিগাস করি দেখ একসময় দেখি যে না ওই অ্যাসিড যে মারছি ওই দান আমি ওকে স্বীকার হই নাই আমি ওকে বলি না ওই থাকি তখন করলো কি আমি আমার দাদা থাকে আবার আলাদা বাড়ি তা আমি ওই আলাদা বাড়ি আমার আব্বা কয় যে তাহলে তুই তো যেভাবে ঘুম পারে সকালে তোকে দেখে তোলা যায় না তোর দাদার কাছে যা ঘুমাইস ছোট্ট এর একটা বাংলা ঘর আমি ওই ঘরেই ঘুমাই বউ উনি ওই ঘরেই ঘুমাই উনি থাকি আর বউ সকালবেলা রাত্রে যায় রাত্রে আটটা নয়টার সময় যায় ভোরবেলা উঠে আসি এইভাবেই চলে এইভাবে চলতে চলতে দুই বছর পার হওয়ার পরে দুই হাজার ছয় ষোলোই ডিসেম্বরে আর মিয়াওয়ায়
আচ্ছা বিয়ে করে কয় বছর পর
দুই বছর দুই বছর পরে আমার মিয়াওয়ায় মেয়ে হলে পরে বাড়ির সবারই মন খারাপ
মেয়ে হয়েছে বলে
মেয়ে হয়েছে বলে না আমার মেয়ে হইলো কিজন আমার কিজন এত তাড়াতাড়ি বাচ্চা হইলো সবারই মন খারাপ তে মেয়ে হওয়ার পরে আমি চিন্তা করলাম যাহ যেটা করছি তা করছি আমি ভুলে করি আর জেনে করি অজান্তে করি যা করছি করছি এইটা নিয়ে এখন
প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা এফ এম 90.4। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফ এম 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, আপনি খুব সহজভাবে খুঁজে পেতে পারেন আমাদের চ্যানেলটি। ঢাকা এফ এম 90.4 নামে আপনি সার্চ করবেন, সার্চ করলে আমাদের চ্যানেলটি চলে আসবে, যেখানে প্রায় 135,000 মতো সাবস্ক্রাইবার আছে রাইট নাও। আপনি গিয়ে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের যে বেল বাটনটি দেখতে পাবেন ওটা অন করে দেবেন, তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা জানতে পারবেন যে আমরা কখন এখানে আমরা নতুন এপিসোড আপলোড করছি। অনেকে রাতের বেলা শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম,
দেখা যায় যেন মিয়া হয়েছে, আমি খুব খুশি। আমি বন্ধু বান্ধবের মিষ্টিও খাওয়া আছি, মানে ছেলে হলে মিষ্টি, কারণ মিয়া হয়েছে। আমি 8-10 কেজি বন্ধুদের মিষ্টি খাওয়া আছি, যেমন মিয়া হয়েছে রে, এতে মিষ্টি খাওয়া আছি। খাওয়ানোর পরে এইভাবে দেয়া যায়, আমার মিয়ার যখন 5 মাস 6 মাস 7 মাস বয়স, ওই সময়তে দেয়া যায় মিয়ার দুধ থাকে না, মিশ্রি থাকে না, এটা ওইটা থাকে না, সুজি যে কিনবো, এতটা কোটি কোটি হাত দেয় নাড়াচাড়া করে, মিয়ার সুজি থাকে না। আমি তো বাড়িতে কাজ করি, সপ্তাহে 15 টাকা দেয়, আমি ওইটা দেয়, ওই 15 টাকা দেয় আমি না বউ রাতে দিই, যে ধরো এই যে আমার সারা সপ্তাহ রোজগার এই 15 টাকা, তো এই 15 টাকা আমি বউ রাতে ধরিয়া দিই। কয় 15 টাকা দিয়ে কি হইবে, মেয়ের দুধ থাকে না, মিশ্রি থাকে না, সুজি থাকে না, তো আমি কই আমি কি হরমু, আমি তো বাপের সংসার, আমার তো আত্মা বান্ধা, আমি কি হরমু। তো একদিন দুই দিন তিন দিন এরম ভাবে দেহি, দেওয়ার পরে এক সময় আমি কই যে আমি আলাদা হব, ভিন্ন খামো আমি। তো আমার বউ কয় যে তুমি ভিন্ন খাইবে, কোনো কাজই তো জানো না, এক তাঁতের কাজ ছাড়া তুমি কি জানো, কোনো কিছুই তো জানো না। বললাম তাঁতের কাজও যুদ্ধ করি, তাও তো মেয়ের দুধ মিশ্রি টেহাডাম বাইর করতে পারবো। তো কয় না আমি ভিন্ন ভাতে খামো না, আমি একাই 6 মাস খাই ভিন্ন ভাতে একাই। আমি ওই 300 টাকা আমার দাদির দিয়া কয়, দাদি পাল বাড়ি যা, মাইটে হাড়ি বাতি আনবি, মাটিলে মাইটে টানলি 10-15টার মধ্যে অনেক হাঁড়ি বাতি হব, দাদিরে পাঠাই পাল বাড়িতে পাঠাই, পাঠিয়ে মাইটে হাঁড়ি বাতি আমি নিয়ে, আমি নিজে একা আলাদা হই। ওই দেখা যায় বউ কি হারে 3 বেলা রান্ধে দিয়ে, সকালে রান দিছে আর রাত্রে রান দে, আমি সকালের ভাতটা সকালে খাই আর দুপুরে খাই, আর রাত্রে গরম দেখাই, অথবা দাদা দেখা যায় যে ভাত রান্ধে নাই, দাদা খাওয়ার জন্য ভাত নিয়ে এসে ওই অর্ধেক রেখে দেয় আর অর্ধেক খায়, এইভাবেই খায়।
আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের সংসার জীবনে সুখ দুঃখের জায়গায় না হয় আমরা নাই বা গেলাম, কিছু জায়গাতে একটু আসতে চাই, কয়েকটা কোশ্চেন করি, তারপরে আমরা একটা সাম আপ করবো আমাদের আজকের এই গল্পের। আপনি আপনার যে স্ত্রী মমতাজ, তার সঙ্গে সংসার করছেন কত বছর যাবৎ?
14 বছর
যাবৎ। এটা একটা শান্তির জায়গা এই 14 বছরটা, কিন্তু 14 বছরের আগে পরে যা হয়েছে, মানে আগে পরে বলে তো কিছু নেই, আগে যা হয়েছে সেটা একটা ভয়ানক রকমের দুর্ধর্ষ একটা বাজে ঘটনা, এবং এটাই হচ্ছে আজকের সিক্রেটস। আপনি আমাকে একটু বলেন তো যে আপনার কোন ভেতর থেকে কোনো অপরাধ বোধ জাগে না, যে আপনি যে কত ভয়ানক রকমের একটা বাজে কাজ করেছেন? একটা মানুষের শরীর, যে শরীরটা আল্লাহ দেয়, যে শরীরের কোন কৃত্রিম ভাবে যার একটা টিস্যু তৈরি করার মতো ক্ষমতা এখনো মানুষের হয়নি, আমি বলতে চাচ্ছি যে হয়তো আমরা কৃত্রিম অনেক কিছু ওইখানে দেই, কিন্তু সেটা একদম প্রকৃতি যেভাবে দিয়েছে সেভাবে তৈরি করার ক্ষমতা আমাদের হয়নি। একটা চুল তৈরি করার ক্ষমতা এখন বিজ্ঞান এত দূর এগিয়ে গিয়েছে, সেখানে মানুষ একটা চুল তৈরি করার ক্ষমতা রাখে না, সাধারণ একটা চুল তৈরি করার মতো মানুষের এখন পর্যন্ত যোগ্যতা হয়নি। আমি কি আপনাকে বোঝাতে পারছি কেন এই কথাগুলো বলছি? আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন প্রকৃতিগতভাবে সেখানে আপনি হয়তো এভাবে চিন্তা করেননি। আমি যখন গল্পটা শুনছিলাম তখন মনে হচ্ছিল আসলে কি বলবো, কারণ গল্পের তো এন্ডিংটা আমাদেরকে একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে আসে, কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা কি আসলে এনাফ? কারণ সাধারণ মানুষের জায়গাটা থেকে যখন একটা মানুষ চিন্তা করে যে আপনার ওয়াইফের আপনার ওয়াইফ কি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, সোজা হয়ে দাঁড়াতে পারে, উঁচু নিচু ঠিকমতো হতে পারে, চিত হয়ে শুতে পারে না, এখনো ব্যথা,
এখনো কয় যে আমার মানে বলে আমার ভিতরে মনে হয় কিছু আছে খালি চুলকায়।
হা হা, আপনি পরবর্তীতে ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছেন, এক্স রে করিয়েছেন, হাড় দেখিয়েছেন, হাড়ের কি অবস্থা?
না তারপরে তো নেওয়াই হয় না, আমি তো বললামই যে আমার
আর কখনো নেননি তাকে,
না গাল শুকানোর পরে আর কোনো সময় নেওয়া হয় নাই। আইজো না ওই মাঝে মধ্যে দেখা যায় যেন পিঠে যদি একটু কয়ে আমার ওই আল্লাহ পুরাতে বলে না কয়ে আমার গায়ের ভিতরে চুলকাইতেছে, একটু চুলকাই দাও। আমি যখনই কিভাবে আঁতরাই দাম নেই আমার শরীরে পশম সব একবার সজাগ হওয়া যায়।
ও জানে ওর পিছনে কি হয়েছে, ও দেখেছে কখনো?
ও কখনো দেখে নাই। আমার কয় ওই কি অবস্থা করলাম এইরকম ওষারা এখন তো মাংসটা বিদ্যে আপনার পিঠের দাঁড়ার মধ্যে প্রায় এক সুতার মতো উঁচা আছে মানে মাংসটা, আর যেখানে অ্যাসিডটা পড়েছে ওই জায়গাটা একটা পশম নয় কিন্তু স্বাভাবিক চামড়ার মতো, কিন্তু তার চারি আঙ্গুল নিচ থেকেই মনে করেন যে এইরকম দুই আঙ্গুল আমি দেখছি। আমার স্ত্রী হয়তো আমি হেউ হয়তো কাউকে দেখা নাই, আজও দেখা নাই, কিন্তু আমি দেখছি একবারে বাদ বাকি আদাতের মধ্যে যে কোনো লোক দেখলে ভয় পাইব। সাধারণ একজন মানুষের চুল দেখা যায়।
আপনি আপনাকে একটা কথা বলি, আপনার কোনো কারণে আমি জানি না এই কথাটা বলা উচিত হবে না, কারণ এটা একটা রেডিও অনুষ্ঠান এবং এই জায়গাটাতে অ্যাবস্ট্রাক্ট কোনো কথা বলাটা অন্যায়, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে, কারণ আমি ভয়ানক রকমভাবে সৃষ্টিকর্তা বিশ্বাস করি। এবং শুধু এটা না, আমি আমি হয়তো সবকিছু রিচুয়াল সবকিছু মেনটেন করতে পারি না, বাট আমি একজন মানে আমি মনে করি যে আমি 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 প্রকৃত মুসলমান হওয়ার জন্য যেটা করা উচিত একটা মানুষের, সেই যে এই রাস্তায় থাকার চেষ্টাটা করা, সেটা আমার জায়গাতে আছে। সো আল্লাহর প্রতি বিশ্বাস আমার অগাধ, এবং সেই জায়গাটা থেকে আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনি অত্যন্ত সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান আমি জানি না, আপনার জীবনে হয়তো আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ আপনার কোনো কাজ পছন্দ করেছে, নইলে এত ভয়ানক রকমের অপরাধ করার পর একটা মানুষ স্বাভাবিক জীবনে থাকার কথা না, কোনোভাবেই স্বাভাবিক জীবনে থাকার কথা না। বাংলাদেশে অ্যাসিড ছোড়া নিয়ে যে ভয়ানক রকমের শাস্তি, ভয়ানক তো অবশ্য ডিজার্ভ করে তারা সেই জায়গাটা থেকে, আইন আছে সেটা সম্পর্কে আপনি শুধু বললেন যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন, সরকার এই লাইনটা বাংলাদেশ সাধারণ মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং এটা এত শক্তিশালীভাবে মানে এক্সিকিউট করা হয়েছে। আমরা দেখি একটা সময় পত্রিকা খুললেই খবর আসতো অমুক অ্যাসিড দগ্ধ হয়েছেন, মানে এটা একদম অহরহ হয়ে গিয়েছিল। তারপরে সরকার খুব কঠিন একটা আইন করল, অ্যাসিড ছোড়া মানেই মৃত্যুদণ্ড, এরকম একটা আইন করল, এবং সেই আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসা খুব কঠিন, খুবই কঠিন। আমি আমার এই রেডিও ক্যারিয়ারের এই বিশেষ করে এই রিয়েলিটি শোর জীবনে আমি অনেক অ্যাসিড দগ্ধ মেয়ের আমি জীবন গল্প প্রচার করেছি, এবং সেখানে আমি দেখেছি কি ভয়ানক হতে পারে তাদের জীবন, কি ভয়ানক। একটা কথা আছে না যে কভু মানে সাপের দংশন সেই বুঝতে পারে যাকে কেউ কখনো সাপটা দংশন করেছে। আপনি বললেন না যে আপনার ওয়াইফ যখন চিৎকারটা মারছিল ওই চিৎকারটা আপনার এখনো ঠিকমতো ঘুমাইতে দেয় না? আপনি
আমি আইজও ঘুমাইতে পারি না।
হ্যাঁ
আইজও না।
আপনি এই কাজটা যে করলেন মানে করার পরে আপনার যে বেঁচে থাকাটা মানে আপনি যে সার্ভাইভ করে গেছেন, এবং যে কোনো ভাবেই হোক আপনার ওয়াইফকে আপনি মানে ওই ভদ্রমহিলা মমতাজকে আপনি আপনার ওয়াইফ হিসেবে নিয়েছেন, এবং সে হয়তো মায়া মমতার জায়গা থেকে আপনাকে অন্যভাবে জড়িয়ে ফেলেছে, কারণ দুই সন্তানের মা, আপনার দুই সন্তানের মা, সে হয়তো কোনোদিন আর আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না আপনাকে, তার মনের জায়গা থেকেই, তার ভালোবাসার জায়গাটা থেকেই, কারণ আপনি তার সন্তানের পিতা, এবং সেদিক থেকে হয়তো আপনি সেফ। কিন্তু এই অ্যাসিডদগ্ধ নারী যদি আপনার ওয়াইফ না হয়ে, যদি আপনার খালাতো বোন না হয়ে অন্য কেউ হতো, তাহলে আজকে আপনি কোথায় থাকতেন? আপনি কি এটা একবারের জন্য চিন্তা করেছেন?
না, এটা চিন্তা করি না।
এই চিন্তাটা করা উচিত আজকের এই অনুষ্ঠান থেকে, আপনি চিন্তাটা করে বাড়ি ফিরে যাবেন, এবং আপনি যতদিন বেঁচে থাকবেন উদ্যানে বা ফল মাইটি আল্লাহ, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। আপনি যেটা করেছেন সেটা ভয়াবহ রকমের অন্যায়, সেটার জন্য আল্লাহ আপনাকে মাফ করবে কিনা, বা আপনি নিজে নিজেকে ক্ষমা করতে পারবেন কিনা, বা আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করবে কিনা, বা রাষ্ট্র আদৌ যদি কোনো স্টেপ নেয় এই অনুষ্ঠান শোনার পরে সে জায়গায় কি হবে আমি কিছুই জানি না। কিন্তু একটা বিষয়ে আমি আপনাকে অনুরোধ করতে চাই, সেটা হলো যে আপনি আপনার ওয়াইফের প্রতি সারাটা জীবন যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে কৃতজ্ঞ থাকবেন। যতটুকু একজন স্বামী তার স্ত্রীর জন্য করে তার চেয়ে অনেক বেশি করার
করার চেষ্টা করবেন, নইলে আমার মনে হয় না যে আজকের এই অনুষ্ঠানের পরে, যেহেতু আপনার আজকে পর্যন্ত সেন্স ছিল না যে আপনি আপনার ওয়াইফের প্রতি ঠিক আছে ভাল লাগে না তো ঠিক আছে আমি গিয়ে ডিশে খেলা দেখতেছি, ভাল লাগে না তো রাতের বেলা বাইরে কাটাচ্ছি, ভাল লাগে না চোদ্দ বছরের জীবনে আপনি চোদ্দ মাসও তার সঙ্গে রাতের বেলা থাকেন নাই, তাকে দেখলে আপনার ভয় লাগে, পিছনটা দেখলে আপনার খারাপ লাগে, কিন্তু আপনার চিন্তাটা এখন থেকে আজকের অনুষ্ঠান থেকে এরকম হওয়া উচিত যে এই ভয়ানক রকমের বাজে কাজটা আপনার হাত দিয়ে হয়েছে আপনার স্ত্রীর ক্ষেত্রে, এবং একটা মানুষের মানে জীবনটাকে আপনি স্পয়েল করে দিছেন। এই মানুষের মধ্যে যদি এই বোধটা থাকত যে কত বড় ভুল, কত বড় শাস্তি আপনি পাইতে পারেন, কত ভয়ঙ্কর রকমের অপরাধ আপনি করছেন, তাহলে হয়তো সে গিয়ে শাস্তির জন্য আবেদন করত, করে নাই। গ্রাম্য সালিশ হোক, আপনাদের পারিবারিক কাঠামো হোক, যাই হোক না কেন, যে কোনোভাবে হোক ম্যানেজ করছে তাকে, এমনভাবে ম্যানেজ করছে হয়তো অর্থনৈতিকভাবে তার অতটা সাপোর্টিভ ছিল না, যে কোনোভাবে হোক তাকে ম্যানেজ করে আপনার যাতে জীবনটা সুন্দর হয় সে ব্যবস্থা করে গেছে আপনার বাপ দাদারা, কিন্তু আপনার মনুষ্যত্বের জায়গাটা থেকে আপনি যেরকম আপনার সৎমায়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, আপনি সৎমাকে এত বেশি রেসপেক্ট করেন, ভালোবাসেন, আপনার স্ত্রীর প্রতি আপনার অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত যে এই মানুষটা এত কিছুর পরেও আপনার সঙ্গে সংসার করছে। এবং চিন্তা করেন, আমাদের শরীরের কোন একটা জায়গায় কাটা ফুটলে আমরা কিন্তু ওই কাটাটা বের না করা পর্যন্ত কোনো শান্তি পাই না, মাথার কিন্তু 90% ওই কাটার দিকে যায় ব্লক, পায়ে ফুটুক আর হাতে ফুটুক। আর একটা মানুষ 14 বছর আগে আপনি তাকে অ্যাসিড মেরেছেন, এই 14টা বছর সে পিঠে ক্ষত নিয়ে বেড়াচ্ছে, এবং আপনি যে বর্ণনা দিলেন তাতে হয়তো আমরাও চিন্তা করতে পারি না যে কি ভয়ঙ্কর অবস্থা পিঠের, এবং এই মানুষটার কোনো ট্রিটমেন্ট হয় নাই, সেই অর্থে ভালো ট্রিটমেন্ট যেটা বলা হয়, এই মানুষটার ভিতরে কি ওই ঘায়ের ভিতরে আদৌ কি অবস্থা সেটা আমরা জানি না, এবং সে অবস্থায় আপনার তার সংসার করতেছে। একটা গ্রাম্য মানুষ যখন সংসার করে মানে সে সংসারের সব কাজকর্মগুলোই করে, তাই না? তাহলে এরকম একটা অবস্থায় যদি সেই জিনিসটা আপনাকে সেবা দিয়ে যায়, আপনার তো সারাটা জীবন তার কাছে নত থাকা উচিত, তার প্রতি তার জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করা উচিত সবসময়। এবং আপনি, আমি জানি না, মানে আজকের এই অনুষ্ঠানের পরে যদি আপনি এটা না করেন তাহলে হয়তো আল্লাহ অনেক বেশি অখুশি হবেন, কারণ আপনি আজকে পর্যন্ত জানতেন না আপনার কি দায়িত্ব, কিন্তু আজকের পরে কেউ না কেউ আপনাকে বলেছে, সো আজকের পরে আপনি আপনার জায়গাটা ঠিক করেন, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হয়তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে পার পেয়ে গেছেন, কিন্তু আপনার স্ত্রী যদি কোনোদিন, এটা কিন্তু আমাদের একদম আইনি কথা, আপনার স্ত্রী যদি কোনোদিন দাবি নিয়ে দাঁড়ায় যে আপনি যে কাজটা করেছেন তার প্রতি এটা অন্যায় করেছেন, কোনো ডকুমেন্টস লাগবে না, আজকের এই অনুষ্ঠানটাই একটা ডকুমেন্টস, কারণ আজকের অনুষ্ঠানে এসে আপনি সেটা স্বেচ্ছায় স্বীকার করেছেন। সো 14 বছর আগে যদি প্রুফ না থাকে, আজকের অনুষ্ঠানটাই প্রুফ, তাহলে আপনার স্ত্রী আপনাকে ফাঁসির কাজটা ঝোলাতে পারবে
অবশ্যই,
মানে আপনার স্ত্রীর সেই সুযোগটা হল তৈরি হলো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমি শুধু আপনাকে একটা জিনিস রিকোয়েস্ট করি, আপনার অনুষ্ঠানটা আমি নিতাম না, আমি আমি নিতাম না এই কারণে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, হয়তো এটাই শেষ, আর কোনো অ্যাসিড ছোড়া ব্যক্তিকে হয়তো আমি আমার অনুষ্ঠানে নিব না। আমি আমার এই মানে রেডিও ক্যারিয়ার তো 13 বছরের, কিন্তু এই ধরনের অনুষ্ঠান প্রায় 9 বছর, 9 থেকে 10 বছর, এই 9-10 বছরের মানে এই রিয়েলিটি শোর ক্যারিয়ারে আমি কখনোই অ্যাসিড ছোড়ার মানুষ, মানে আমি কিছু কিছু অপরাধ আছে যারা আমাদের অনুষ্ঠানে আসতে চান, অপরাধী আছেন, তাদেরকে আমি আনি না। এই প্রথম আমি কোন একজন অ্যাসিড ছোড়া মানুষকে আমি লাখ লাখ মানুষের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছি, সুযোগ করে দিয়েছি, তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল যাতে এই অনুষ্ঠানটা একটা ডকুমেন্ট হিসেবে থাকে, এটা আপনার স্ত্রীর জন্য একটা ডকুমেন্ট হয়ে থাকলো। যদি কোনোদিন আপনি আপনার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করেন তাহলে আপনার এই স্বীকারোক্তিটাই তার জন্য সবচেয়ে বড় প্রমাণ হবে, সেটাই আপনার ধরেন এক ধরনের শাস্তি। আর আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার স্ত্রী যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি তার প্রতি অনেক বেশি মানে মানবিক হবেন, যাতে সে খুশি থাকে। আপনি 2 টাকা রোজগার করেন, 5 টাকা রোজগার করেন, 1 টাকা রোজগার করেন, কিন্তু ওইটুকু নিয়ে যেন আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারেন, এই চেষ্টাটুকু যেন আপনার থাকে। এবং আপনি আপনার স্ত্রীর কাছে, আপনি বললেন যে আজও পর্যন্ত আপনি মৌখিকভাবে স্বীকার করেননি, আমি জানি হয়তো এই অনুষ্ঠানটা সে শুনেনি অথবা শুনবে না, অথবা যদি শুনে থাকে, আমার আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে আজকের এই অনুষ্ঠান করে যাওয়ার পরে আপনি তাকে সুন্দর করে সামনে বসিয়ে আপনি স্বীকার যাবেন যে এই কাজটা আপনি করছেন, এবং স্বীকার যে আপনি তার কাছে ক্ষমা চাইবেন, কারণ তিনি যদি ক্ষমা না করেন আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। আর আপনি অনুভব করতে পারবেন না যে একটা অ্যাসিড ভিকটিম মানুষের বেদনা কষ্ট কতটা হতে পারে, ভয়ানক হতে পারে, ইভেন আমি নিজেও পারবো না, আমার বলার দরকার আমি তাই বলছি এই জায়গাটায়,
কারণ আমি নিজেও জানি না টেস্টটা কি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, অ্যাসিডের অ্যাকশনগুলো কখনো দেখেছেন যে অ্যাসিডটা যখন পড়ে তখন কি ভয়ঙ্কর আকার ধারণ করে, যে জিনিসটা গলে যায় কত দ্রুত গলে যায় দেখেছেন কখনো? একটা লোহা পর্যন্ত কতটা দ্রুত
সেকেন্ডের ভিতরে এটা ইয়া যায়,
পানি হয়ে যায়, আর সেখানে একটা নরম মাংস আগুনের চেয়েও কিন্তু কয়েকশো গুণ বেশি পাওয়ারফুল।
আগুনের হয়তো আগুনের তাপটা যতক্ষণ আছে ততক্ষণ রিয়াকশন তো করে,
আর অ্যাসিড যত যেদিক দিয়ে যাবে পানির মতো ঠিক সেদিক দিয়ে পড়তে পড়তে যাবে। অ্যাসিড ভিকটিম হয়তো অনেকেই এখানে শুনছেন। আমি আপনার সন্তানরাও আজকে, আপনার সন্তানের বয়স কত? কত
মেয়ের বছর এই তো 16 ডিসেম্বর আসলে পুরো 12 বছর মেয়েবার।
আর ছেলেটা?
ছেলেটার 23 সেপ্টেম্বরে 3 বছর গেছে।
আল্লাহ আপনাকে প্রথমে একটা মেয়ে দিয়েছে, আর ধরে নেওয়া হয় যে মেয়ে, যে পরিবারে মেয়ে আসেন, মেয়ে কন্যা সন্তান আসেন, সেটা রহমত স্বরূপ এবং আমাদের রিলিজিয়নের জায়গা থেকে বিষয় এরকম। আমি যদি ডিফারেন্ট ভাবে আপনাকে ভাবতে বলি, আপনার মেয়ের ক্ষেত্রে যদি কোনো ছেলে এরকম করে আপনি তাকে কি করবেন? আপনি মানতে পারবেন? আপনার মনের জায়গা থেকে চিন্তা করে দেখেন তো, আপনার মেয়ে আপনার সবচাইতে প্রিয় জিনিসের একটা নিশ্চয়ই। হ্যাঁ, আপনার মেয়েকে তো আপনি অনেক বেশি ভালোবাসেন নিশ্চয়ই, তো আপনার মেয়ে যদি কখনো এরকম একটা দুর্ঘটনার শিকার হয় আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি কতটা লাগি? আপনার শ্বশুরও তো নিশ্চয়ই এটা নিয়ে কিছু বলেনি আপনাকে, বুঝছেন?
আমার শ্বশুর শাশুড়ি ওনারা খুবই ভালো মানুষ।
তাহলে আপনি কতটা ভয়ঙ্কর রকমের লাকি, মানে এতটা সৌভাগ্য আসলে একটা মানুষের জীবন দশায় এটা চিন্তাও করা যায় না, যে এত বড় ভয়ঙ্কর রকমের অপরাধ করার পরে। ঠিক আছে, আপনার, আপনি একটা মেয়েকে ভালোবাসছেন, তাকে সে পেতে দেয় নাই বা কোন একটা ঘটনা ঘটছে যে কারণে পান নাই, সেটার জন্য অন্য শাস্তি হতে পারত, সেটার জন্য অন্য কিছু হতে পারত, বা ওই জায়গাটাই ওই একটাই মাত্র রিজন কি শুধুমাত্র ওকে না পাওয়া বা অন্য কোনো কিছু থাকলো। আপনি ধরুন প্রথম যেদিন আপনি তাকে নিয়ে বের হয়ে যেতে চেয়েছিলেন, হ্যাঁ, সেদিন যে ঘটনাটা ঘটলো ওই ঘটনার জন্য দায়ী কে? শিরিন বা শিরিনের সাথে ফ্রেন্ড?
অবশ্যই,
তাই না? নইলে তো আপনি মেয়েটাকে নিয়ে চলেই যেতেন,
অবশ্যই,
যদিও সেটা একটা ভুল সিদ্ধান্ত হতো, কিন্তু তাহলে আপনি শিরিন কিংবা আপনার যে ফ্রেন্ডটা ওই দুজনও তো একই শাস্তি ডিজার্ভ করে, ওদের ওই দুজনকে কি আপনি এই কাজটা করেছেন?
না।
তাহলে আপনার খালাতো বোনের ক্ষেত্রে আপনি কেন করলেন? এইগুলো হচ্ছে ভয়ঙ্কর রকমের অপরাধ। আমরা যখন একটা মানুষ, মানে আমরা যখন ঠান্ডা মাথায়, মানে আমাদের হয় কি, হঠাৎ করে আমরা যখন রেগে যাই তখন আর ভয়ঙ্কর রকমের পশু আমাদের মধ্যে চেপে বসে, এবং এই এই পশুত্বের জায়গা থেকে আমরা ভুল করি, অপরাধ করি, প্রত্যেকে করি, এভরিবাডি। আমরা কেউ মহামানব নই, সবাই করি, যারা শুনছেন ইনক্লুডিং মি, এভরিবাডি। কিন্তু যতটুকু পরিমাণ নিজেকে মানে ওই জায়গাটা থেকে দূরে রাখা যায়, এবং এটার জন্য একটু চিন্তা করা উচিত। ভুল সবার জীবনে আছে, আপনার জীবনে আছে, আমার জীবনে আছে, যারা শুনছেন তাদের প্রত্যেকের জীবনে আছে, হয়তো কোনোটা ফ্ল্যাশ হয় কোনোটা ফ্ল্যাশ হয় না, ভুল থাকতেই পারে। কিন্তু সেটার মানে যদি এরকম হয় যে এত বড় ভয়ঙ্কর রকমের ভুল এবং সেটা থেকে আপনি এক ধরনের ক্ষমাও পেয়ে গেছেন বা আল্লাহ আপনাকে সেভও করেছে, কিন্তু সেটার প্রতি আপনি কৃতজ্ঞ না, তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর রকমের অপরাধ। সো আপনি আমাকে আজকে কথা দিলেন, আমি বলছি না আপনাকে মুখে বলতে হবে, আমি আপনাকে রিকোয়েস্টই করলাম শেষ পর্যায়ে যে আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইবেন।
অবশ্যই,
এবং সে যদি আপনাকে ক্ষমা করেন মন থেকে, হয়তো অনেক সময় গিয়ে আমাদের জীবনযাপন এরকম যে আমরা অনেক সময় মাকে সরি বলতে পারি না, অনেক সময় কাছের প্রিয় মানুষকে একটু আনইজি লাগে বলতে পারি না, তো হয়তো বউয়ের ক্ষেত্রে বিষয়টা এরকমই হবে হয়তো, বা যে না ঠিক আছে আপনার কালচারে হয়তো যায় না, কিন্তু আপনার যত বড় অপরাধ আপনার একটু চিন্তা করতে হবে যে এই মানুষটা যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না। সো ওই জায়গাটা থেকে আপনি তার কাছে ক্ষমা চাই নেবেন আজকের পর থেকে। এবং আপনি, আমি আপনাকে বললাম, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার যদি সামান্যতম বিবেকবোধ থেকে থাকে, আজকের পর থেকে আমৃত্যু তার প্রতি আপনার কখনোই অন্যায় কোনো আচরণ করা উচিত হবে না, কখনোই না। সে যদি পাগলও হয়ে যায় তবুও না, সে যদি আরো ভয়ঙ্কর রকমের কোন অপরাধ করে বসে আপনার আপনার সংসার জীবনে, কখনই তাকে আপনি উচ্চবাচ্য করবেন না, কারণ সে যতটা শাস্তি, যদি ধরেন সে আপনার চোখে পৃথিবীর নিকৃষ্টতম মহিলা, আমি জাস্ট এভাবে উদাহরণটা দিচ্ছি যদি এটা বলা উচিত না, এবং যদি সে আপনার সাথে সংসার জীবনেই এই নিকৃষ্টতম মহিলা হয়, তারপরও সে যতটা শাস্তি ডিজার্ভ করে তার চেয়ে অনেক বেশি শাস্তি আপনি তাকে বিয়ের আগেই দিয়ে দিয়েছেন, এবং এটা তো ডিজার্ভ করেই না, আমাদের রিলিজনের জায়গা থেকেও করে না, রাষ্ট্রীয় আইন অনুযায়ীও করে না, আপনি আপনার স্ত্রীর সাথে অত্যাচার করতে পারবেন না। সো আপনি, জাস্ট আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বললাম, আমি আপনাকে বলবো যে প্লিজ ওনাকে হ্যাপি রাখার চেষ্টা করেন, মানে উনি যেন এটা ফিল করে অ্যাট দ্য এন্ডে এসে যে ঠিক আছে একটা মানুষ রাগের বসে ভয়ঙ্কর রকমের অপরাধ করে ফেলছিল এবং সে এই জায়গাটা থেকে অন্তত আমাকে সেই রেসপেক্টটা দিছে, সেই ভালোবাসাটা দিয়েছে, এবং স্টিল ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি, আপনার সেই সুযোগটা আছে। সো আপনার আজকের এই সিক্রেটসটা নেওয়ার পেছনের একটাই কারণ ছিল, আমি যখনই শুনছিলাম আমাকে সাফওয়ান এসে যখন বলছিল যে ভাই এরকম একটা স্টোরি, হি ওয়ান্টস টু কনফেস
যে সে অ্যাসিড ছুড়ে মেরেছে। আমি বললাম রিজেক্ট করে দাও। দেন অমাকে বললো যাকে ছুড়ে মেরেছে তাকেই বিয়ে করেছে। আমি বললাম ফাইন লেটস রিভিল দ্য স্টোরি। দেন আমি জানলাম যে এই ঘটনা। সো আজকের স্টোরিটা হয়তো আজকেই আমি বলবো যে একজন এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট, এরপরে হয়তো আর কোন এই ধরনের স্টোরি আমি অন এয়ার করব না। বিকজ কিছু কিছু জায়গাতে মানে নেওয়া যায় না আসলে। হ্যাঁ, আপনি মানে কিছু কিছু অপরাধ আসলে ওইখানে অপরাধীর প্রতি কোনোভাবেই সফট কর্নার আসে না। হ্যাঁ, সো আপনার গল্পটা একটু অন্য টার্নে ছিল এবং আপনি এক অর্থে ভালোই হলো যে আপনি আজকে বলে গেলেন এটা, এটা আপনার স্ত্রীর জন্য ডকুমেন্ট হয়ে থাকলো। যদি কোনোদিন অন্যায় করেন তাহলে এই ডকুমেন্টটা যেন সে ভবিষ্যতে আদালতকে ফেস করতে পারে। সো প্রিয় শ্রোতা, আজকের এই সিক্রেটসটা এখানেই শেষ হলো। আপনারা সবাই অনেক ভালো থাকুন। সবসময় যে কথাটা বলি, প্রতিটি মানুষই সম্ভাবনাময়, প্রতিটি মানুষই ভুল করে, প্রতিটি মানুষের দ্বারাই ভালো কিছু সম্ভব এবং প্রতিটি মানুষই পার্টিকুলার একটা অ্যাসাইনমেন্টের জন্য হয়তো পৃথিবীতে আসে। তো আমরা যেন একটা মানুষের খারাপ কিছু দেখার আগে সেই মানুষটার ভালো কিছু দেখি। আমরা যেন ধরুন একটা মানুষকে আপনি চেনেন ভালো না মন্দ না, এবং এই যে তার সম্পর্কে আপনি ভালো না ধারণাটা পোষণ করছেন, মন্দ না ধারণাটা পোষণ করছেন, এতে তার যতটুকু ক্ষতি হচ্ছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি আপনার হচ্ছে। কারণ নাটা আসলে আপনার মধ্যেই ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করছে। অবশ্যই আমরা কাটা থেকে দূরে থাকব, কিন্তু প্রত্যেকটা জায়গায় যদি আমরা নেগেটিভ পারসেপশন তৈরি করি তাহলে আমাদের পৃথিবীটাও কিন্তু ঠিক এরকমই হয়ে যাবে। এই কারণে আমরা বলি যে পজিটিভ হওয়াটা খুব জরুরি। এবং একটা দিন শেষে একটা কথা বলতে চাই, যে মানুষটিকে আপনি সহ্য করতে পারছেন না, যে মানুষটি আপনার চারপাশে আছে, যে মানুষটির প্রতি আপনার খারাপ আচরণ করতে ইচ্ছে হচ্ছে, আপনি যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন তাহলে আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখুন, আপনাকে যেমন সৃষ্টিকর্তা তৈরি করেছে, ঠিক যে মানুষটিকে আপনি পছন্দ করেন না ওই মানুষটিকেও সৃষ্টিকর্তা পরম মমতা দিয়ে দুনিয়ার জন্য পাঠিয়েছে, তাকেও সে তৈরি করেছে, এবং দেখবেন যে ভেতরটা অনেক বেশি শান্ত হয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি।
সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.